exclusively on FusionBD.com.
সেটি শুরু শুরু হয়ে গেল ভূতত্ব মহাক্লাব সৃষ্টি এবং ভূতত্ব মহাক্লাব থাকছি একদম রাত দুটো পর্যন্ত। আজকে কিন্তু অনেক কিছু আছে, আজকে সত্যজিৎ রায়ের একটা গল্প আছে এবং এর বাইরেও আজকে খুবই একটু ডিফারেন্ট টাইপের একটা মেল অফ দ্য উইক যে গল্পটা আজকে সিলেক্ট করা হয়েছে বা পড়া হবে একটু ডিফারেন্ট অন্যান্য গল্পগুলো থেকে। এবং এর বাইরেও মেলের আরও একটা গল্প থাকছে আজকে, একটা হরর ক্লাব আমাদের সাথে আছে আড্ডা দেওয়ার জন্য এবং তাদের কিছু গল্প শুনবো আমরা একদম শেষের দিকে, লাস্ট আওয়ারে গিয়ে তাদের কিছু গল্প শুনবো, এছাড়া তো তাদের সাথে আড্ডা থাকছেই। সো খুব মজার মজার এবং চমৎকার চমৎকার বেশ কিছু গল্প নিয়ে আজকে ভূত এফএম হরর ক্লাব এবং পুরো সময়টা আশা করি একদমই বোরিং লাগবে না, খুব ভালো লাগবে। তো যথারীতি শুরুটা করবো নো টক ট্রিপল প্লে, তিনটি অসাধারণ গান দিয়ে তিনটি গান শুনে ফিরে আসছি ভূত এফএম হরর ক্লাবের বাকি আয়োজনগুলো নিয়ে। আশা করি পুরোটা সময় আমাদের সাথে থাকবেন, শুনতে থাকবেন রেডিও ফুটি, রেডিও ফেবেন দু ফুটি
Radio Footy, No Talk Triple Play, Pompon Pinti Darun Gan, brought to you by Grameenphone, Life Chulung GP Speed Day. Song number one.
কিভাবে বলি তোমায়, করেছ পাগল প্রথম দেখা, অচেনা ঘরে তোমায় নিতে চাই আপন করে, জনে গাছে আসি মেঘে মেঘে দূরে ভাসি, কিছু নয় ভালোবাসি সাজাই মিলে সুখেরই পৃথিবী, চলো না থেকে বলো ভালোবেসে কি হবে না আমাকে দূরে বসি, কিছু না ভালোবাসি সাজাই মিলে সুখেরই পৃথিবী, চলো বলি তোমায়, করেছ পাগল প্রথম দেখা, হয়েছি তোল পার অচেনা ঘরে তোমায়তে চাই আপন করে, জনে গাছে আসি دیگه بگه دوره باشی پیتونه منه بالا باشی نجنی میله شوکری توی تیوی جالا
Radio Footy. No Talk Triple Play. Pompous CD Darungan. Brought to you by Gramophone. Song number 2.
মুখ থেকে ভাষা ওরা ফেরে নিলেও ফিরিয়ে নিয়েছ নিজের অধিকার
Jump!
Triple Play. Pawpaw Pinky Tarun Gaan. Brought to you by Gramophone.
Song number 3. By Gramophone, live choluk GB speed e.
দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন দিচ্ছে কম দামে বেশি জিবি, দুদিন মেয়াদের দু জিবি ইন্টারনেট মাত্র ৪২ টাকায়। অফারটি পাবেন *121*3242# হ্যাশ ডায়াল করে অথবা মাই জিপি অ্যাপে। বিস্তারিত জানতে ভিজিট করুন gramophone.com.
রবিতে সাথে পাচ্ছেন এক জিবি মাই স্পোর্টস প্যাক ও 200 MB ইন্টারনেট যেকোনো ব্যবহারের জন্য, মেয়াদ একদিন। রবি,
কি ভাবছো?
ভাবছি ঠিক মতো খেলতে পারবো তো।
এত নার্ভাস কেন তুমি, জানো না খেলার সময় কনফিডেন্স টাই আসল।
কিন্তু যদি আউট হয়ে যাই ভয় হচ্ছে, বুঝছো? নকআউট রাউন্ড না।
আরে নকআউট তো ওয়ার্ল্ড কাপে, তুমি তো খেলবে ফুটবলে, আউট হওয়ার চান্সই নাই।
তাই তো।
Yes, yes. Coca-Cola presents FIFA World Cup Footy Quiz Contest. সহজ একটি প্রশ্নের ক্রিয়েটিভ অ্যান্সার দিয়ে প্রতিদিন জিতে নিন অফিসিয়াল মার্চেন্ডাইজ।
Today's question.
হাই ভোল্টেজ ম্যাচে হাঁটতে হাঁটতে জিতে গেল আপনার পছন্দের টিম, কিভাবে সেলিব্রেট করবেন?
প্রশ্নটা কি জানো? হাই ভোল্টেজ ম্যাচে আমার টিম হাঁটতে হাঁটতে জিতে গেলে কিভাবে সেলিব্রেট করব? কোনো ব্যাপার, এখনই পাঠাচ্ছি।
তাহলে আপনার অ্যান্সার এখন ইনবক্স করুন রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। টাইপ কোক
COKE. Space আপনার নাম, space আপনার location, space আপনার answer. Visit facebook.com/radio.purti.
ভূত এফএম হরর ক্লাবে সৃষ্টি আছি নতুন আপনার সাথে, অনেকগুলো গান শুনে চলে আসলাম। তো এখন থেকে একদম ভূত এফএম হরর ক্লাবের এর পরপর যে বিষয়গুলো আছে, যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তবে তার আগে জানিয়ে দিই যে বিরক্ত হয়ে যারা টিভিতে টন অফ করে দিয়েছিলেন, খেলা দেখছিলেন না, তাদের জন্য ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ উইকেটের পতন ঘটেছে। 288 রান অর্থাৎ 245 রানের লিড, স্টুডিওতে বসে বসে খেলা দেখছিলাম। তো যাই হোক না কেন, খেলা দেখে তো মন খারাপ করার মতো সুযোগ এই মুহূর্তে নেই, যেহেতু ভূত এফএম হরর ক্লাবে আছি। তো হরর ক্লাবে আজকে আমার সাথে দুজন মেম্বার রয়েছেন, এবং যে হরর ক্লাবটির দুজন মেম্বার সেই হরর ক্লাবটি টানা অনেকদিন ধরেই আমাদের সাথে আছে। তো আজকে যারা আমার সাথে আছে তাদের নাম এবং কোথেকে এসছে তারা শুনে নিই।
আমি সাজেদ আসছি বাসাও থেকে।
আমি নজরুল আসছি মালিবাগ থেকে।
ওকে, নজরুল এবং সাজেদ এর ভেতরে, সাজেদ এর আগেও এসছে হরর ক্লাবে। তো কেমন লাগছে সাজেদ অনেকদিন পর?
জি ভাই, অনেক ভালো লাগছে যে অনেকদিন পর আবার আসতে পারলাম। তো আসলে এই সুযোগটা সবসময় হয় না, এখন যা হলো অনেক ভালো লাগতেছে।
হ্যাঁ, সাজেদ খুব ছটফট করে, তো ছটফট করলে যেটা হয় যে মাইক্রোফোন থেকে মুখটা সরে যায়। তো এবং আরো একজন আছে নজরুল, সে আর্জেন্টিনার জার্সি পরে চলে এসেছে আজকে স্টুডিওতে। তো নজরুল কি অবস্থা, কেমন চলছে?
এই তো ভালো, আসলে টিম হারে গেছে, ওইদিকে জার্সি পরাটা আসলে সবাই থাকা থাকে, তারপরেও টিমের সাপোর্ট তো করি, তাই আসলে জার্সি পরা আর
নিখাত ভালোবাসা।
হ্যাঁ হ্যাঁ, নিখাত ভালোবাসা ওটা তো দেখাইতে হবে, টিম বিশ্বকাপ তো শেষ হয় না।
ভেরি গুড, ভেরি গুড, আমরা দেখে ফেললাম। এবং যদি অন্যরা কেউ দেখতে চায় তাহলে হয়তো বা আমরা আজকে দেখাতেও পারি। তো এখন নজরুল, এই যে হরর ক্লাবে আসা কিভাবে?
আসলে এই যে আমার ফ্রেন্ড সাজেদ আমায় ইন্সপায়ার করছে, বলছে যে আসলে হরর ক্লাবটা এরকম এরকম গল্পগুলো আসলে বলা যায়, আর আমি আসলে এই বিষয়ে অনেক ইন্টারেস্টেড। আমি আসলে বেসিক্যালি অনেক ভীতু, যাই হোক, বাট আমি এই হরর সম্পর্কে যে জানতে আমার অনেক বেশি আগ্রহ, মানে আমি চাই যে আমার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটুক, আমি সেটা ফিল নিতে চাই, আর এই আর কি সবাই আসার।
তবে আমি একটা ডিফারেন্ট বিষয় দেখলাম যে এর আগে যেসব মানুষজন, যেমন আমি খুব ভীতু মানুষ, আমি কখনোই চাই না আমার সাথে এরকম কিছু হোক, আমি আবার নিশ্চিত যে এরকম কিছু আমার সাথে হবেও না। যেটা হয়েছে, যারা দেখেছি যে চাই যে তাদের সাথে কিছু হোক, প্যারানর্মাল কোনো কিছু বা অদ্ভুত কিছু, তারা আবার নিজেদের খুব সাহসী দাবি করে। তো একজন পেলাম যে নিজে ভীতে এবং আরো ভয় পেতে চায়। তো আমরা কিন্তু স্টুডিওতে বসে আরো গল্প টল্প শুনবো আজকে, এবং আজকে খুব সুন্দর একটা গল্প আছে সত্যজিৎ রায়ের, গল্পের নামটি হচ্ছে ব্রাউন সাহেবের বাড়ি। তো ভুতুরে বাড়ি নিয়ে বা হন্টেড হাউস নিয়ে অনেক গল্প রয়েছে, এই গল্পটাও খুব সুন্দর, এবং কথা দিচ্ছি এবং নিশ্চিত এই গল্পটা এখন পর্যন্ত ভূত এফএম হরর ক্লাবে যে গল্পগুলো হয়েছে সবগুলো থেকে অনেক বেশি আলাদা। তো আরো কথা হবে হরর ক্লাবের সাথে, তো হরর ক্লাবের সাথে যারা ইচ্ছে আছে আমাদের সাথে তাদের সাথে আরো কথা তে যাবো। এখন একটা মেইলের একটা গল্প পড়ে নেই, এবং এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছে মুক্ত আত্মা হরর ক্লাব থেকে মাশরাফি বিন দীপ। মুক্ত আত্মা হরর ক্লাব, তারা হচ্ছে এই গল্পটি তারা কালেক্ট করে আমাদেরকে পাঠিয়েছে। তো বেশ বড় একটা গল্প, মেইল অফ দ্য উইক এর গল্পটা কিন্তু আজকে আমরা পড়বো একদম শেষ ঘন্টায়। শেষ ঘন্টায় কিন্তু আজকে আমাদের আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইকও থাকছে অনেকদিন পর। তো শেষ ঘন্টায় মেইল অফ দ্য উইক এর গল্পটা পড়বো, সেই গল্পটা কোন ক্লাব পাঠিয়েছে বা কি কিছু এখন বলছি না। তো এখন চলে যাই যে গল্পটাতে, সেই গল্পটার নাম হচ্ছে কুফা। কুফা শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, মানে শব্দের উৎপত্তিটা হয়তো আমরা সবাই কম বেশি জানি, ধর্মীয় উপাখ্যান থেকে উঠে আসা, বিশেষত একটা জায়গার নাম। তবে ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাম বাংলায় এই শব্দটাকে ব্যবহার করা হয় অশুভ কোনো কিছু বলতে, বা অশুভ কোনো কিছুকে ইঙ্গিত করার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়, এবং গল্পটাও মূলত এটা নিয়ে। তো আমরা চলে যাচ্ছি সেই গল্পে। আগে বলেছি গল্পটা অনেক বড়, তো দুই পার্টের গল্প, আমরাও দুই ভাগের গল্পটা পড়ে শোনাবো আপনাদেরকে। তো মেইলে লেখা আছে যে আঞ্চলিকতার দরুন অনেক শব্দোচ্চারণ ও বানান ভুল মনে হতে পারে। তো যারা শুনছেন তারাও আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানে যেরকম ভাবে লেখা আছে হুবহু প্রায় সেরকম ভাবে আমি পড়ার চেষ্টা করছি, তবে গল্পটা সুন্দর একটা গল্প।
জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল পাকা ভ্যাপসা গরমে সকলের প্রাণ অষ্টাগত। অল্পতেই সকলে ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছে। প্রকৃতির অসহ্য যন্ত্রণা যেন আজ বৈনপুরবাসীকে ঘরে আটকে রাখতে পারছে না। ছোট শিশু থেকে শুরু করে বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ পর্যন্ত সবাই দল বেঁধে ছুটছে খালপার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকলের চক্ষুশূল কুফার বিচার কার্য দেখতে। কুফা উপাধি পাওয়া ছোট্ট ছেলেটা ফেলফেল করে মায়ের দিকে তাকিয়ে আছে। মাঠে জনস্রোত দেখে ভয়ে মাকে জড়িয়ে ধরছে, কারণ এই ছোট্ট ছেলেটি এর আগে কখনো নিজ চোখে এত মানুষের জমায়েত দেখেনি। ছেলেটির কাছে মনে হচ্ছিল এই মানুষ রূপী চিল শকুনের দল তাকে ছিঁড়ে ঠুকরে খাবে। কুফার মা আর 7 বছরের ছোট্ট এই ছেলেটি বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছেন মা আর বলছেন, ডলাইস না বাগান, তো কিচ্ছু হইব না। বিচার কার্যে গুরু ভার পড়েছে নাইন মাতাপুর হাসান মেম্বার এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলীর হাতে। উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নেড়ে নাইন মাতাপুর বলতে লাগলেন, আপনারা ব্যাপার তুই জানেন না, আজকে আমরা হক গলে কিল্লে গিয়ে হ্যাঁ উপস্থিত হয়েছি। কি জানেন না? উপস্থিত সকলে একসাথে বলে উঠল, হ ব্যাপার জানি। এবার নাইন মাতাব্বর গলার স্বর মোলায়েম করে বলতে লাগলেন, মাস্টার সাহেব, মেম্বার সাহেব, এই দু একটা পোলা আমগো হগলের আতঙ্ক হয়ে গেছে। ওর মতন কুফা আনেকে, এ ফুলনপুরবাসী কেউ মনে হয় বাপের জন্ম দেহে নেকা। পোলাটা এমনি কুফা, এর জন্মের সময় ওর বাপে মাথায় ঢাড়া পড়ে মরছে। হাসান মেম্বার চোখ দুটো বড় করে বলল, বাপ রে বাপ, কি সাংঘাতিক কথাবার্তা। নাইম মাতাব্বর এবার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, বাবা তোর কুফাগিরির কথা কম শুরু করছি, ওর আরো 2-3টা কুফাগুনের কথা আপনাকে ব্যবাক করে কইতেছি। ইমান আলী মাস্টার মাথা ঝাঁকিয়ে হুম বলে। নাইম মাতাব্বর আবার বলতে শুরু করল, হুনেন তাহলে আপনারা, দিন বিশেক আগে রতন ব্যাপারের পোলা রাজু সকালে স্কুলে যেতেছিল, তখন ওই কুফার হক গোলের নিষেধাজ্ঞা অমান্য কইরা বাড়ির বাইরে আয়া খাল পার ওই ব্রিজের সঙ্গে খেলতেছিল। রাজু কুফারে দেখা ডরাইয়া ব্রিজ পার হইতে লাগছিল, এমন সময় ওই কুফার পোলারের পিছন থেকে যা ডাক দিল, রাজু দৌড় দিতে শুরু করে। পোলাটা যেই না ব্রিজে পার হইব, অমনি পোলাটারে ঠোকর মারল। জমের লগে ফাইট করে পোলাটারে কোনো মতে বাঁচান গেছে। ইমান আলী মাস্টার অবাক সুরে বলেন, হায় হায় কি সাংঘাতিক। নাই মাতাপুর আরো বলেন, আরো আছে, গেল শুক্রবার রেনা ভাইয়ের পোলা নজরুল এ কুফারে দেখা বাইকে ছিলেন কইরা দুই পা ভাঙ্গা ঘরে হয়ে আছে। হাসান মেম্বার উত্তেজিত হয়ে বলেন, এইভাবে তো চলবে দেওয়ান যায় না, এর একটা বিহিতকরণ লাগব। উপস্থিত সকলে একসাথে ঠিক ঠিক বলে উঠল। নাই মাতাপুর এবার বললেন, হাজার বার করে সাবধান করানোর পরেও কুফার মা পোলাটারে ঠিক করতে পারে নাই, ও কুফারে আর এই গ্রামে রাহন যাবো না, কি কর মাস্টার সাহেব। উপস্থিত সকলের সাথে ইমান আলী মাস্টারও বললেন, ঠিক ঠিক, ওই কুফারে আর এই গ্রামে রাখা যাবে না। কুফার মা ধরা গলায় বলে, আল্লাহর দোহাই লাগে, আমগো গ্রাম থেকে বাইর করে দিয়েন না, আমার পোলারে দরকার হলে শিকল দিয়ে বাইন্ধে রাখুন, আমাকে দয়া করেন। নায়েব মাতাপুর হাসান মেম্বার ইমান আলী মাস্টার একে অপরের দিকে তাকিয়ে কুফার মায়ের কথা আমলে নিলেন। সবশেষে নাইম মাতাপুর বললেন, ঠিক আছে, তোমার এবারের মতন শেষ সুযোগ দিলাম, যদি কেউ তোমার পোলারে বাড়ির বাইরে দেখে এই দিন হইব ওই গ্রামে তোমাকে শেষ দিন। আর একখান কথা, তুমি কত বাইচা ধান লাগবো, তোমরা মা আর পোলায় যাতে খাইয়া আসতে পারো হের লেগে আমার বাড়িতে তোমার কামের ব্যবস্থা করলাম, তুমি কি সিদ্ধান্তে রাজি আছো? কুফার মা বিনা বাক্য ব্যয় নয়ন মাতাপুরের সিদ্ধান্ত মাথা পেতে নিল। 2, যাবের প্রাণপণে দৌড়ে চলেছে, রক্তাক্ত পা নিয়ে রাতের অন্ধকারে ধলেশ্বরী নদীর দ্বিতীয় সেতু সে পার হচ্ছে। পুলিশের গুলিতে আহত হওয়াতে রক্তক্ষরণের ফলে সে শরীরে তেমন বল পাচ্ছে না, তারপরেও সে থামছে না। যত দূর চোখ যায় তার চোখে কোনো গাড়ি পড়ছে না। নিমতলে বাস স্ট্যান্ডের কাছে আসতেই একটা সিএনজি দেখতে পেল। স্ত্রিঞ্জি দেখে জাবেরের মাঝে যেন প্রাণ ফিরে এলো। জাবের নিজের সমস্ত যন্ত্রণাকে আড়াল করে নিজের মধ্যে সজীবতার ভাব এনে বলল, আমা কোন দিকে যাইবেন? জাবেরের প্রশ্নের উত্তরে সিএনজিওয়ালা বলল, অনেক রাত হয়েছে, অনপনপুর বাজারে গিয়ে গাড়ি বন্ধ করে দিমু, বলেই গাড়ি স্টার্ট দিল। জাবের তৎক্ষণাৎ বলল, আমিও ফোনপুর যাবো, আমার লগলে লোন ঠিক আছে, উডেন উডেন, তোর ভাড়া গুলো আমি 100 টাকা দেওয়া লাগবো। আচ্ছা 100 টাকাই দিমু, নে একটু তাড়াতাড়ি চলেন। মিনিট পিছিয়ে মধ্যে ফোনপুর বাজারের খালপাড়ের ব্রিজের কাছে এসে সিএনজিটি থামতেই জাবের সিএনজিওয়ালাকে 100 টাকা দিয়ে ব্রিজ পার হতে লাগলো। এতক্ষণ সিএনজিওয়ালা যাতে কিছু না বুঝতে পারে সেই জন্য সে তার সমস্ত যন্ত্রণা মুখ বুঝে সহ্য করছিল। এখন যেন সে আর সহ্য করতে পারছে না, যন্ত্রণায় তার পা যেন ফেটে যাচ্ছে, এক কদম আগে বাড়ার শক্তিও যেন পাচ্ছে না। রাতের ঝিঁঝি পোকার ঝিঁঝি দাগ যেন তার দুর্বল দেহের মাঝে আরো বেশি তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে এসেছে। কিছুতেই যেন সে আর দুই চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না। কোনো মতে খালপাড়ির ব্রিজ পার হয়ে কিছু দূর যেতেই বাঁশের বেড়া দেওয়া একটা দোতলা ঘরের সামনে এসে জাবের নিজেকে আর ধরে রাখতে পারল না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তোমার পেরাই দেহি এই সিগারেটে ধুমার মতো কত কষ্ট করে কি যেন একটা টানো, কি যে মজা পাও, আল্লাহ কই তারব। জাবেরের বলে যাওয়া কথার উত্তরে লিমন বলে, তুই ওইসব বুঝবি না রে, আমি ইরা টানলে অনেক সুখ পাই, হেলিগেই খাই। জাবেরের কথা শুনে লিমন খেপে গেল। লিমন বলে জাবের বলে উঠল, তাহলে তো আমারও একখান খায়া দেখুন লাগবো। জাবেরের কথা শুনে লিমন খেপে গেল। তাদের ভিতরে কথোপকথন হল, জাবের আর লিমন তারা দুই ভাই। জাবের লিমনকে, লিমন জাবেরকে পরস্পর পরস্পরকে অনেক ভালোবাসে। তারা কোনো একটা কাজে একটা নদীর ধারে তারা দুজনে। জাবেরের অভিমানী কথাতে লিমন তার দুই হাত দিয়ে জাবেরের দুই গালে হাত বোলাতে বোলাতে বলে, তোর কিছু খারাপ হোক সেটা আমি চাই না, সবসময় চাই তোর ভালো হোক। আজকে পর থেকে আমি জালানের কামেও আর থাকুম না। জাবের রাগের সাথে বলল, তুমি খালি আমার ভালো চাইবা, আমি তোমার ভালো চাইবার পারি না। জাবেরের করা প্রশ্নে লিমন উত্তর না দিয়ে চুপ করে থাকে। কিছু সময় এক দৃষ্টিতে জাবেরের দিকে তাকিয়ে থাকে, তারপর এক বুক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার একটু সময় দে, আজকে চালানটা দিয়ে মেম্বার সাহেবকে কইয়াই গ্রামের থেকে ইস্তফা লমু, তরলে ঢাকা যামুকা ওইখানে কাম করে খামু, মেম্বারেরও এ ব্যাপারে আভাস দিয়ে রাখছি। জাবের আনন্দের সাথে বলল, খুব ভালো করছ, ঢাকায় আমগো দুই এতিমের লাইয়া কামের অভাব হইব না। হঠাৎ জাবের আর লিমন দুজনই পুলিশের বাঁশির শব্দে আঁতকে উঠল। লিমন খাপড়ে গিয়ে বলল, মামুরা টের পাইল কেমনে, যদি তুই মুখ ডাইকা পিছনে দেওয়াল টপকা ভাগ। জাবের বলে, তোমার তুই আমি একলা যেমন না ঠিক আছে, কথা না কয়ে চলো পালাই। জাবের আর লিমন বাড়ির পেছনের দেওয়াল টপকানোর সময় দুজনেই গুলিবিদ্ধ হল। জাবের দেওয়াল টপকাতে টপকে আসতে পারলেও লিমন পিঠে গুলি খেয়ে আর দেওয়াল টপকাতে পারল না। লিমনের দেওয়াল টপকে না আসতে পারার যন্ত্রণা যেন জাবেরকে পায়ে গুলি লাগার যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা দিতে লাগল। জাবের প্রচন্ড কষ্টে ছটফট করছে। কেউ একজন বলছে, তেমন ছটফট করেন না, একটু শান্ত হন। তার কথায় যেন জাবেরের সম্বিত ফিরল। জাবের আস্তে আস্তে চোখ মেলে তাকাল, নিজেকে একটা ঘরের মধ্যে শোয়া অবস্থায় আবিষ্কার করল। বুঝতে পারল এতক্ষণ সে অচেতন হয়ে গত রাতের ঘটনা কল্পনায় দেখছিল। চার, ঘরের টিনের ফুটো গলে শেষ বিকেলের পরন্ত সূর্যের আলো এসে জাবেরের ঘুমন্ত চোখে পড়ছে। সূর্যের আলো পড়তেই জাবেরের ঘুমন্ত চোখের পাতা দুটি পিট পিট করতে লাগলো। ঘুমন্ত জাবির এপাশ ওপাশ করে চোখ মেলে তাকালো। গত দুই দিনের থেকে এখন তার অনেকটাই ভালো লাগছে। জাবির ভাবে এবার বিছানা ছেড়ে একটু বাইরে বের হয়ে দেখবে অন্য কোথাও গা ঢাকা দেওয়ার উপযুক্ত সময় কিনা। জাবির বিছানা থেকে উঠে ঘরের বাইরে যেতেই কেউ একজন পেছন থেকে বলল, এখানে থাকলে আপনি নিরাপদ, মামুর আপনার খুঁজে পাইব না। জাবির ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে যেয়ে দেখে 9 কি 10 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। জাবির অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এইসব কথা জানো কেমতে? জাবের কথায় ছেলেটি মিটমিট করে হেসে বলল, আমি আপনার ব্যাপার কিছুই জানি, এই দিন রাইতে আপনি ঘরের মধ্যে যা দেখছেন তা আমি ব্যাগ জানি। ছেলেটির কথা শুনে জাবির যেমন অবাক হল তেমনি চিন্তিত হয়ে পড়ল। এক দুশ্চিন্তা রেখা স্পষ্ট তার কপালে ফুটে উঠল। ছেলেটি একটা হাসি দিয়ে বলল, জাবের ভাই আপনি ডরেন না, আমি আপনার কোনো ক্ষতি করুম না। তুমি আমার নামও জানো? জাবের বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল। আমি তো কইছি আমি আপনার ব্যাপার জানি। জাবের ছেলেটিকে দুই হাত দিয়ে কাছে টেনে নিয়ে বলে, তোমার দেখা তো আমি তার শিখা গেলাম, তোমার চিনি না জানি না, অথচ তুমি আমার নাম ধাম ব্যাপার কিছুই জানো, তুমি কেডা, কি নাম তোমার? ছেলেটি বলে, আমি বাড়ির পড়লাম, আমার নাম সোহাগ। আচ্ছা সোহাগ, হিরাইতে আমাদের তোমাকে বলে দিয়ে আনছিল কেডা? কে আবার আনবো, আমি আপনার ঘরে লেয়েছি। আমার পায়ের গুলি বাইর করে ব্যান্ডেজ করছে কেডা? ছেলেটি মুচকি হেসে বলল, ব্যাপার কিছুই আমি করছি। সোহাগের কথা জাবের যতই শুনছে ততই যেন বিস্ময়ের রাজ্যে হারিয়ে যাচ্ছে। জাবের কিছুতেই মেলাতে পারছে না এইটুকু একটা ছেলে ওই গভীর রাতে তাকে উদ্ধার করে পরিচর্যা করে সারিয়ে তুলেছে। সবকিছু জানার ক্ষমতা থাকলে কি কত সারিয়ে তোলারও ক্ষমতা থাকে? জাবের মনে মনে ভাবতে লাগলো। হ্যাঁ তো কি ভাবতেছেন? কিছু না। আচ্ছা সোহাগ, তোমার মা বাপে কই?
বাপে নাই, মায়ের মা তো বলে বাড়িতে কামে গেছে।
তোমার মায়ে আমাকে দেখায় নাই?
মা তার বলে পোলার বিয়ার লেগে মায়ের 3 দিন আগে থেকে গেছে, কালকে আইব।
তোমার একলা থাকতে ডর করে না?
আমি তো একলাই থাকি, কোনো ডর লাগে না। তো আমার কাছে একলা থাকতেই বেশি ভাল লাগে।
কে?
একলা থাকলে আমি গাছের লোকে, ফুলের লোকে, পাখির লোকে, বাতাসের লোকে কথা কই।
তুমি ওকে সবার কথা বুঝো?
আপনি যে কি সব জিগান না, না বুঝলে কি আর এমনি এমনি কথা কই? শুনেন, ওই পাখি বাতাস ফুল ওরা ব্যাপারতে আপনার কথা আমার কইছে, বুধ আমার কথা কইছে,
আর কিছু কয় নাই? জাবের অনেকটা উদ্বিগ্ন হয়ে বলল। সোহাগ এবার কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। সোহাগ চুপ করে আছে দেখে জাবের বলে, যদি কিছু না কইই থাহে তাহলে তোমার ওই সঙ্গী গড়ে জিগাও।
সোহাগ এবার বলে, আমার লিমন ভাইয়ের কথা মনে পড়ছে?
হ, তুমি আমার কোন লিমন তখন কেমন আছে?
হে ওই পারে গিয়া ভালোই আছে।
সোহাগের কথা শুনে জাবের বুঝতে পারে সেই রাতে লিমনের ভাগ্যে কি ঘটেছিল। জাবের হাঁটু কেড়ে মাটিতে বসে হাওমাও করে কাঁপতে লাগলো। সোহাগ জাবের মাথায় হাত বোলাতে বোলাতে বলল,
সবাই যে একদিন আগে আর পরে এই পৃথিবী ছেড়ে যাইতে হইব, এই যে আমার মধ্যে কেউ শান্তি পায় আবার কেউ পায় না।
সোহাগের কথাগুলো জাবের কানে বাজতে লাগলো। জাবের মনে মনে ভাবে, সোহাগ এত ছোট বয়সেও কি সুন্দর বড় মানুষের মতো পরিণত কথা বলে। লিমনের প্রাণের কষ্টের মাঝেও সোহাগের বলা শেষ কথাটাই বারবার জাবের কানে বাজতে লাগলো। কেউ শান্তি পায় কেউ পায় না।
হুকুম করুন জনাব।
হ্যালো, এটা কি আলাদিনের নাম্বার?
অবশ্যই জনাব, আমি ওনার পার্সোনাল জিনি বলছি, বস একটা মিটিং এ আছেন।
ও আচ্ছা, কিন্তু আমি তো একটা অর্ডার দিতে চাচ্ছিলাম, কিন্তু
অবশ্যই, এই জন্যই তো আমি মোজো ক্লেমন ফ্রুটিকা স্পিড ফার্ম ফ্রেশ পা কি চাই বলুন বলুন, এখনই দিচ্ছি।
আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর যে কোনো পণ্য ঘরে বসে অর্ডার দিন, পৌঁছে দেবে আলাদিন। ডায়াল 1-6609।
সত্যি এক স্বপ্নের উঠানি হাতি ধরি দেওয়ার বেলায়
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই বাংলালিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আকারে।
Fresh music served hot. Radio Furti on the spot.
আসমানে ভরা জোৎস্নার তোরি পাল ভিড়াইয়া মোর সাদা জোৎস্নার চাদর তোরি চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমানে ভরা জোৎস্নার তোরি পাল ভিড়াইয়া মোর সাদা জোৎস্নার চাদর তোরি শুইয়া একজন দেবে বাড়ি চার পায়ার ওই ঘুমের গাড়ি আসমানে ভরা জোৎস্নার তোরি পাল ভিড়াইয়া সাদা জোৎস্নার চাদর তোরি আটে পায়েতে কইরা ভর আটকু তুর নয় দন্তা অন্ধ হইল জমিনে আছে সাড়ে দেখা পায় সাড়ে তিন হাত রইলা মাটির তাসে পায়রা কেন শুনলা মাটির ঘরে আরে তাসার পায়রা কেন শুনলা মাটির
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের রিং রিং স্বাদে
জ্যামে বসে বিরক্ত হচ্ছেন? খাতা দিবেন না দিবেন না? কনফিউশন, কখন বাসায় যাবেন, কখন খেলা দেখবেন, টেনশন?
রবিতে নো টেনশন, রবি মাই স্পোর্টসে খেলা এখন প্রতিদিন মাত্র 2 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে, খেলা দেখুন যে কোনো জায়গায়। বিস্তারিত জানতে rovi.com.bb রবি।
সোহাগদের বাড়িতে আশ্রয় নেয়ার পর থেকে জাবের শুধু সারাদিন পরে পরে ঘুমোচ্ছে। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ঘুম যেন জাবের দুই চোখের পাতায় এসে ভর করছে। জাবের নিজেও বুঝতে পারছে না এত ঘুম তার কোথেকে আসছে। চিন্তায় মগ্ন জাবের চেহারা দেখে সোহাগ জিজ্ঞাসা করল, কি এত ভাবতাছেন? সোহাগের প্রশ্নে জাবের হাসি মুখ করে বলল, তুমি তো ব্যাপার কইতে পারো, তাহলে আমার জিগা ওকে। সোহাগ খিলখিল করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, আপনি বেশি চিন্তা করেন, এত চিন্তা করেন ভালো না, আপনি অনেকটু দুর্বল বইলা সারাদিন খালি পায়ে পড়ে পড়ে ঘুমাই যাচ্ছেন। জাবের আগেও দেখেছে সোহাগ সবকিছু বলে দিতে পারে, তারপরেও এখন সে সোহাগের এই ভূত ভবিষ্যৎ বলে দেওয়ার গুণ দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল। জাবের সোহাগকে কাছে টেনে নিয়ে বলে, তুমি ক্যাম্পে সব কিছু করে দাও, আমি চোখ দেখলেই ব্যাপার কইতে পারি। জাবের আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, চোখ দেখা ব্যাপার ক্যাম্পে কইতে পারে একটা মানুষ? এই প্রকৃতি আমাদের ব্যাপারই গেছে, আমার মা আর আপনি ছাড়া আর কোনো মানুষের লোকে আমি কথা কই নাই। কেন, তুমি বাইরে যাও না, কেউ তোমাকে বাইতেও কি হয় না? সোহাগ খিলখিল করে হেসে বলে, আমার বাইরে যাও মানা, আর কেউ দরে আমগোর বাড়ির দিকে আসাও না। জাবের বিস্ময়ের সাথে বলে, কেন নাকি, তুমি বাইরে যাও না, মানুষের চোখ দেখে সত্তরে করে দাও কেমনি? বাপরে, এত প্রশ্ন করলে কেন তৈব, আমি সারাদিন বাড়ির বাইরে যাই না, তাই রাইতের বেলায় প্যারাই খাল পারে যায়া বহি, তখন ওই খালের পানি ঘাস লতা ফুল বাতাসের লগে মনে রহগল কথা কই। ওরা ব্যাপার তুই আমার অনেক কিছুই কয়, আর হারাদিন যখন বাড়িতে বয়ে থাকি তখন পাখির লগে কথা কই। পাহির চোখে আমি নদী বিল ফসলের মাঠ গাছ গাছালি ফুল কেমন কি নানান কিসিমের মানুষ দেখছি। যাবের একটা দীর্ঘশ্বাস, তারপর বলল, তোমার কি মানুষের লোকে মিশতে মন চায় না? এবার সোহাগ হো হো করে হেসে উঠল, তারপর বলল, আমার মিশতে ইচ্ছা করলে কি হইব, মানুষের যে আমার লোকে মিশতে চায় না। ছয়, সারাদিন শুয়ে বসে থাকতে যাদের অসহ্য লাগছিল, দুই দিন বাড়ির বাইরে যেতে না পেরে সে যেন হাঁপিয়ে গেছে। তাছাড়া সোহাগকে এখন আশেপাশে দেখতে না পেয়ে যেন তার অস্থিরতা আরো দ্বিগুণ বেড়ে গেল। সোহাগদের বাড়ির উঠানে একটা প্রকাণ্ড আম গাছ রয়েছে, গাছটার ডালপালাও অনেকটা বিস্তৃত। জাবের সোহাগের কাছ থেকে জেনেছে গাছটা কালো চালতা জাতের। এই গাছের আম দেখতে অনেকটা কালো চালতার মতো, তাই এমন না, এই কালো চালতা আম গাছের ডালপালার ফাঁক দিয়ে জাবের আকাশের ভরা পূর্ণিমার চাঁদ দেখতে লাগলো। চাঁদের উজ্জ্বল আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। এই পূর্ণিমার চাঁদের আলো জাবেরকে তার অনেক অতীত স্মৃতি মনে করিয়ে দিল, যার সাথে লিমন জড়িয়ে আছে। এমন অনেক পূর্ণিমার রাতে তারা দুজন নদীর পাড়ে বসে কত না গল্প করেছে, অনাগত দিনে কি কি করণীয়। হঠাৎ জাবের বসা থেকে উঠে বাড়ির বাইরে খাল পাড়ের দিকে গেল। চাঁদের আলোয় চারপাশ প্রায় স্পষ্টই দেখা যাচ্ছিল, এমনকি খালের পানিও পরিষ্কার বোঝা যাচ্ছিল। জাবের খাল পাড়ের কিনারে জলজ উদ্ভিদের কাছে কিছু একটা নড়াচড়া করতে দেখল, বুঝতে পারল সেখানে মাছ নড়াচড়া করছে। কিছুদিন আগেও লিমনের সাথে জাবের এমনি এক রাতে ফাঁদ পেতে বোয়াল মাছ ধরেছিল। মাছ ধরাতে লিমনের কখনোই কোনো আগ্রহের ঘাটতি ছিল না। ফাঁদ পেতে মাছ ধরার পাশাপাশি বড় বড় মাছ ধরতেও লিমন বেশ সিদ্ধস্ত ছিল। লিমনের মাছ ধরার কথা মনে করতেই জাবের আন মনে লিমন বলে ডেকে উঠল। এক বুক চাপা কষ্ট জাবের আচ্ছন্ন করে ফেলল। এমন সময় পেছন দিক থেকে একজন মহিলা মাস বয়সী মহিলা এসে তাকে ডাক দিল, এই আপনি গেদা, এখানে কি করতেছেন? জাবের এই রাতের বেলা মহিলার কণ্ঠ শুনে হক চকিয়ে গেল, কারণ সোহাগের মুখে শুনেছে দিনের বেলা তো সহসা কেউ এই বাড়ির মুখ হয় না। তাহলে এত রাতে কে তাকে এখানে এমন ভাবে প্রশ্ন করছে? জাবের নিজ মনে ভাবতে লাগলো। জাবের কিছু বলছে না দেখে মহিলা এবার উঁচু গলায় বলল, আপনার কানে ছেড়া দেখে আমার কথা যায় না? মহিলার কর্কশ কথা শুনে জাবের বেশ বিরক্ত হল। সে মহিলাকে একটা ধমক দিয়ে বসল। আরো অনেক কথা কাটাকাটির এক পর্যায়ে মহিলা বলল, আমার বাড়ির সামনে আমারই শাসাইতেছে, কে রে তুই? এবার থতমত খেয়ে গেল জাবের, বিড়বিড় করে বলল, এটা আপনার বাড়ি? হ, এটা আমার বাড়ি। জাবের বুঝতে পারল এই মহিলাই সোহাগের মা। তার সাথে খারাপ ব্যবহার করেছে বলে জাবের লজ্জা আর অনুশোচনা ভুগতে লাগলো। তারপর নিচু স্বরে বলল, খালা, আমার মা করে দেন, আগে যদি বুঝতাম আপনার সোহাগের মা তাহলে তো কোনো ভাবেই আপনার লোকের ব্যবহার করতাম না। জাবের মুখে সোহাগ নাম শুনে সে মহিলা বেশ অবাক হল, কেননা এই ফইনপুরবাসী কেউই তার ছেলেকে সোহাগ বলে রাখে না, সবাই কুফা নামেই রাখে। সোহাগকে দেখলে সকলের অমঙ্গল হয়, তাই কেউ তাকে দেখতে পারত না, কথাও বলত না। অথচ জাবেরের মতো অপরিচিত একজন সোহাগকে কুফা না বলে নাম ধরেই ডাকছে। তিনি বললেন, তুমি কে বাবা, এখানে কি করতেছ? আমি জাবের, পরশু রাইতেই আমি আপনাকে বাড়ির সামনে আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম, সোহাগ আমার উদ্ধার করে আমার সেবা করছে। সে মহিলা বলল, তুমি সব কি কইতাছ? তার দু চোখ পেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগিল। ধীরে ধীরে তার বোবা কান্না একটা পিলাতে রূপ নিল। জাবের বলল, খালা, আপনি এমন করে বিলাপ করতেছেন কেন? তুমি সত্যি সোহাগকে দেখছ? জাবের মুখে হাসি দিয়ে বলল, একটু আগেও তো সোহাগের লয়ে কথা কইলাম, তুমি এইসব কি কইতেছ? সে মহিলা অবাক হয়ে চিৎকার করে কাঁপতে লাগলো আর বলতে লাগলো, আমার বাগান হেই যে আমার কোল খালি করে গেছে গা, আর আহে না, আর আইব না কোনোদিন। জাবের বিড়বিড় করে বলল, মানে? মহিলা বলল, তার ছেলে আজকে থেকে আরো মাসখানেক আগে মারা গেছে।
সত্যি হে দেশ, সত্যি এক স্বপ্নের উঠান, সবার সাথে সবার আত্মার গান, হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই বাংলালিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি অফারে।
হেই, কি ভাবছো?
ভাবছি ঠিক মতো খেলতে পারবো তো।
এত নার্ভাস কেন তুমি? জানো না, খেলার সময় কনফিডেন্সটাই আসল।
কিন্তু যদি আউট হয়ে যাই ভয় হচ্ছে, বুঝছো? নকআউট রাউন্ড না।
আরে, নকআউট তো ওয়ার্ল্ড কাপে, তুমি তো খেলবে ফুটবলে।
out her chancy night.
Right, sir?
Yes, yes. Coca-Cola presents FIFA World Cup Footy Quiz Contest. Shahaj ekti proshner creative answer diye protidin jite nin official merchandise.
Today's question.
High voltage match e harte harte jite gelo apnar pochonder team. কিভাবে সেলিব্রেট করবেন?
প্রশ্নটা কি জানো? হাই ভোল্টেজ ম্যাচে আমার টিম হারতে হারতে জিতে গেলে কিভাবে সেলিব্রেট করব? কোনো ব্যাপার, এখনই পাঠাচ্ছি।
তাহলে আপনার অ্যানসার এখনই ইনবক্স করুন রেডিও ফুটির অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজে। টাইপ কোক COKE স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার অ্যানসার। ভিজিট facebook.com/radio.foodty.
Fresh.
fresh music served hot.
Radio Footy on the spot.
কত কি করার আছে রাতে বেলা বয়ে যায়, কি করে এভাবে আমি থাকি, ভেবে ভেবে সারাদিন কাটে, বলো কি উপায়, তোমারও কি এরকম ঘটে, কত কি করার আছে বাকি, ঠিকই যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা ভেবে না পাই, কি করি বলো না হাহুকার গেল না, ঠিকই যে চাই খুঁজে বেড়াই কুল কিনারা ভেবে না পাই, কি করি বলো না হাহুতার গেল না, ও সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই, তবে আর কি বা হবে, ও কিছু তো হলো না এ জীবনে বৃথা কালো খয়, তোমারও কি এমন হয় মনে, সঙ্গটা ভিড়ে আসে কফি এ সময়, তোমারও কি কেউ নেই পাশে, চাই খুঁজে বেড়াই কুল কিনারা ভেবে না পাই, কি করি বলো না হাহুতাস গেল না, ও ও ঠিকই যে চাই খুঁজে বেড়াই সব ছেড়ে ছুড়ে বহু দূরে সরে যাই, তবে আর কি বা হবে, ও
করার আছে বাকি।
হারিয়ে যাও উঠাও কোথাও রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে অনেক দূরে যাও পূর্তি করে ডু 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 ফোরটি এইট এফ এম ডু 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 ফোরটি
একদম ঠিক ভূতেশন হওয়া উইথ মোর ফান এন্ড ফিয়ার। গত ঘন্টা যখন ঢুকেছিলাম তখন শুরুতে বলেছিলাম একটা উইকেট পড়েছে, এবং এই ঘন্টা যখন আবার ঢুকলাম তখন শুরুতে আরো একটা উইকেট পড়লো, অর্থাৎ ঘন্টা ঘন্টা একটা করে উইকেট, 338 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। কেমন রোজ সেই ফার্স্ট ইনিংসের বাংলাদেশের ইনিংসের কি বলা যায় সেই বিভীষিকা, সে এখন ব্যাট হাতে আছে ক্রিজে। একটু আগে মেহেদিয়াতে মিরাজ একটা উইকেট পেয়েছে, তবে না ক্রিকেট নিয়ে কথা হচ্ছে না, হচ্ছে হরর নিয়ে, হচ্ছে হরর ক্লাবের জন্য আড্ডা। এবং আমার সাথে আছে আজকে সাজেদ এবং নজরুল। হ্যালো সাজেদ, কি অবস্থা? এরকম গল্প এর আগেও পড়েছি, তবে আমাদের একজন খুব সুন্দর একজন রাইটার এখন আছেন, ফ্রাঙ্কেনস্টাইনের কুৎসিত দানব, তিনি বেশ বড় বড় গল্প লেখেন এবং তার গল্পগুলো খুব সুন্দর হয়। তো যাই হোক, আমাদের আজকের আরো মেইল অফ দ্য উইকের গল্পের আগে বলেছি এখনো বাকি আছে, এবং এরপর আমরা সত্যজিৎ রায়ের একটা গল্প শুনবো এই ঘন্টায়। তবে তার আগে একটু হরর ক্লাবের সাথে আড্ডা দিয়ে নিই। তো নজরুল, আজকে প্রথমবারের মতো হরর ক্লাবে, তো একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই যে মানে আমরা তো ওই যে হরর ক্লাবের আসা বা হরর ক্লাব যারা মেম্বার হিসেবে যারা আসে তাদের হরর ব্যাপারগুলোর প্রতি ইন্টারেস্টের আইডার ভূতের ফিল্ম শুনে ইন্টারেস্ট ক্রিয়েট হয়, কিংবা হরর মুভিজ বা এই বিষয়ের বস্তুগুলো থেকে বা একান্ত নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে একটা ইন্টারেস্টের সূচনা হয়, তো আপনার ইন্টারেস্টের সূচনাটা কোথেকে?
আসলে আমার ইন্টারেস্টের সূচনা হচ্ছে, আমি আমার বললামই তো আমি আসলে একটু ভীতু টাইপের, বেসিক্যালি আমি আসলে একটু ভীতু, আমি অনেক কিছু ভয় পাই, মানে ছোটখাটো বিষয়গুলো যারা ভয় পায় না ওগুলাতে আমি আসলে ভয় পাই। আর ভূতফেম শুনতাম এক সময়, ভূতফেম শোনার আমি এমন হয়েছি যে ভূতফেম শুনতে শুনতে আমি ভয়ে আমার রুমে মানে একা আমি মানে একদম স্টপ হয়ে গেছি, যে আমি ওয়েট করতেছিলাম যে কখন কেউ একজনের রুমে আসবে দেন আমি বের হব, মানে আমি মানে রিয়েলিস্টিকে চলে গেছিলাম আসলে শুনতে
একদম ভিজুয়াল দেখতে
একদম মানে একদম আমি জানলার পাশে পা ঝুলে শুয়েছিলাম, আমি পা টা সরাইতে পারতেছিলাম না এক সময় যে আমি যদি সরাই কেউ যদি ধরে ফেলে, মানে আমি আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম।
না আসলে ভয়ের গল্প শুনতে গিয়ে এই ধরনের ভয় পাওয়ার মানে ব্যাপারগুলো খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো কোন গল্পের কথা মনে আছে যে ওই গল্পটা শুনে খুব ভয় পেয়েছিলাম এরকম?
না আসলে অনেকদিন শোনা হয় না, ওটা অনেক আগে ছিল গল্পটা, সঠিক মনে নেই আর কি।
আচ্ছা, কিন্তু এরকম ব্যাপার না, এরকম হয়ে থাকে। তো এখন যে বিষয়টা যে মানে নিজের লাইফে কখনো কি কোনো কিছু ঘটেছে,
আমার
কোনো কিছু দেখা হয়েছে কখনো?
দেখা হয়েছে বলতে, হ্যাঁ আমি একটা টর্নামেন্ট অনেক ছোট যেটা আমি দেখছি, আমি আসলে গেস করতে পারছিলাম না যে সেটা আসলে আমি কি দেখছি, সেটা কি আমি যেটা গেস করছি যে সেটা সামথিং হরর কিছু একটা বা জিন ভূত পরি এরকম কিছু একটা দেখছি কিনা, বাট আমি যখন ছোট ছিলাম কিন্তু আমার এমন মনে আছে যেটা যে আমি আসলে একটা কিছু দেখছি আমার উপর দিয়ে। আমি একটা সময় আমার আমি গ্রামে গেছিলাম, গ্রামে যাওয়ার পর আসতেছিলাম আর কি একটা রাস্তা দিয়ে, একটা গ্রামের পথ দিয়ে 5-6 জন আসতেছিলাম, হাইটা আসার পর আমি হুট করে মানে উপর দিকে থাকাইছি একটা আপনার মানে লাইট পুরো একদম মানে আলোযুক্ত একজন মানুষ আমার মাথার উপর দিয়ে হাইটা যাচ্ছে, মানে আমি এক সেকেন্ডের জন্য পাইছি আর কি, এক সেকেন্ডের জন্য পাইছি সেটা। আমি মানে বিশ্বাস করতে পারছি না,
এরকম ক্ষুদ্র ক্ষুদ্র খন্ড খন্ড বেশ কিছু এক্সপিরিয়েন্স আপনার আছে।
হ্যাঁ হ্যাঁ,
ওকে, সেখান থেকে হরর ব্যাপার বা প্যারানর্মাল বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট আসলে এই ধরনের মানুষগুলোকে মানুষের সাথে আসলে বা এগুলো হয়তো আপনি কখনো কারোর সাথে শেয়ারও করেননি হয়তো। তো যেটা হয় যে এই আমাদের আশেপাশে হয়তো মানে অনেকেই আছেন যাদের এরকম কোনো না কোনো একটা এক্সপিরিয়েন্স হয়তো বা হয়ে যায় বা ঘটে যায়, যেটা হয়তো কখনো বলাও হয় না, শেয়ারও করা হয় না। সেখান থেকে আবার অনেকের একদম কোনো কিছু এক্সপিরিয়েন্স ছাড়াই আবার অনেকেই সেই মানে ইন্টারেস্টটা ক্রিয়েট হয়। তো যাই হোক না কেন, যে কোনো কারণেই ইন্টারেস্টটা ক্রিয়েট হোক না কেন, আমরা এগিয়ে যাব, আমরা অনেক অনেক আরো হরর গল্প শুনব, আরো আড্ডা দিব। এই মুহূর্তে আমরা ছোট একটা ব্রেকে চলে যাই, ব্রেক থেকে ফিরে এসে ফেসবুকে দেখতে পাচ্ছি অনেক কমেন্ট করে আমাদের সাথে আছেন, তাদের কথাগুলো আমি ফিরবো এবং আমাদের মেইন স্টোরি যেটা সেটাও শুনবো। চলে যাচ্ছি ছোট একটা বিরতিতে, বিরতি শেষে আবার ফিরে আসছি।
বিশ্বকাপে গোল হলে যে খেলি স্টুডেন্ট আমাদের ফেভারিট টিমে, প্রতি গোলে খেলবে এক্সিবিডেন্ট।
বিস্তারিত জানতে ডায়াল করো *123*2018# এয়ারটেল।
যদি নন-স্টপ গান শুনতে চান, দ্য রেডিও ফুটি বাজান।
পালি লাগু খাওয়া চুটি চলু কি বা কত ভরা জীবনটা যেন তোষিনী ববি চলে আকা নিজ বোঝি কি না দিন জিতে পুষে পাওয়ানো পাওয়ার অন্ত খুশি চুপি চুপি চুমুই যে পালা বসে কিছু জীবনের এই স্বপ্নি লাগু পৃথিবীর এই রঙ চালা
বিশ্বকাপে গোল করে গেট রেডি টু ড্যান্স আমাদের ফেভারিট টিমে রবি গোলে এটেল দিবে এক জিবি নেট
বিস্তারিত জানতে ডায়াল করো *123*2018# এয়ারটেল
ফেসবুক.com/radiofurti আপনি ফেসবুক প্রোফাইলে মানুষ অনেক উদ্ভুত নাম দিয়ে রাখেন তো নিজের নাম দিয়ে যদি মেসেজটা আপনি চান যে আমি পড়ে শুনে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন হরক্লাবের প্রস্তুত কমেন্ট করে আপনি জানাতে পারেনি এছাড়া আপনার হরক্লাবের কথা আমাদেরকে জানাতে পারেন যেমন করে এই হরক্লাবটা আমাদের সাথে যুক্ত হয়েছে কানেক্টেড হয়েছে ঠিক একই উপায় সেটা হচ্ছে ভূতের আপনি মেইল করে জানিয়ে দিবেন আপনার কথাগুলো আপনার হরক্লাবের কথা বলছেন যেটা করতে হবে সাবজেক্ট খুলে লিখতে হবে হরক্লাব তৈরি হচ্ছে নিয়ম কারণ সবকিছু ফেসবুকে যেটা দেখতে পাচ্ছি একটা কথা জাস্ট একটু বলে নিচ্ছি যেহেতু আমরা ফেসবুক কমেন্ট গুলো দেখি আসলে আপনাদের ফিডব্যাক গুলো পাওয়ার একটা বড় হাতিয়ার মানে উপায় হচ্ছে আমাদের এই ফেসবুক কমেন্টগুলো সেখানে কেউ যদি বারবার একই কমেন্ট করে কমেন্ট সেকশনটা ফ্লাডেড করে ফেলেন তো সেটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর এবং কিছু কিছু ক্ষেত্রে এটা বিরক্তি উৎপাদন করে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন মানে এটা করা একদমই ঠিক না যারা এরকম একই মেসেজ অসংখ্যবার করে করছেন তাদেরকে বলছি প্লিজ কমেন্টগুলো একই কমেন্ট যারা অসংখ্যবার করে করছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ এই কাজটা করবেন না আমরা দেখতে পাচ্ছি সাকিব আফসার আছেন আমাদের সাথে লিখেছেন কাজলার আছে এটা শুনছি ফাহাদ কবির আছেন তিনি লিখেছেন গল্পটা খুব ভালো লাগলো আমাদের সাথে আরও আছেন ক্রেজি সায়েন্টিস্ট আচ্ছা তার নাম হচ্ছে ইকবাল প্রতিদিনই হরর ক্লাব হলে কিন্তু খারাপ হতো না ওরে বাবা তো এটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যেত খুব কষ্টকর না আসলে এটা সম্ভবই হতো না মানে প্রতিদিন একটা করে অন্তত স্টোরি কালেক্ট করে এবং সেই স্টোরিটা পড়া সেটাও কিন্তু মানে এটা সম্ভব না প্রত্যেক সপ্তাহে করতে গিয়েই কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় তবে সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আপনাদের জন্য আপনারা যারা রেগুলার মেইল করে আমাদেরকে স্টোরি খুঁজে খুঁজে পাঠান তো সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোন শেষ নেই আমাদের সাথে আছেন রায়হান ইসলাম আলভি লিখেছেন যে ভাই আমার কি মেসেজটা পড়বেন ওকে পড়লাম নজরুল ইসলাম প্রান্ত লিখেছেন হ্যালো সুশ্রী কেমন আছেন আমি নোয়াখালী দত্তের হাত থেকে শুনছি মোহাম্মদ ইউনুস আলী আছেন আমাদের সাথে তিনি আছেন সাতক্ষীরা থেকে আমাদের সাথে আরো 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 আছেন অঞ্জন লিখেছেন কেমন আছেন ভাই খুব ভালো আছি ভাই খুবই ভালো আছি আরো 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 অনেকেই আছেন আর এই রাকিব আল হাসান আছেন নজরুল ইসলাম প্রান্ত তার কমেন্টে করলাম রিয়েল ফেরারি তিনি পলাশ বাড়ি থেকে আছেন তো এখনো তো ফেরারি হয়ে আছেন তো যাই হোক যারা ছিলেন এতক্ষণ এবং আছেন এতক্ষণ আমাদের সাথে আশা করি এই ঘন্টায় যেটা শুনতে চাচ্ছেন আপনারা তা আমি যেটা শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেইন স্টোরি যেটা সত্যজিৎ রায়ের গল্প আজকের আমাদের মূল গল্প যেটা সত্যজিৎ রায়ের ব্রাউন সাহেবের বাড়ি আমি বলেছিলাম যে এই গল্পটা আগের সব গল্প থেকেই আলাদা তো মূলত বিখ্যাত লেখকদের যে গল্পগুলো পড়া হয় তা প্রত্যেকটাই আসলে খুব আইডেন্টিক্যাল এটা আমি বিশ্বাস করি এবং আমি সেজন্যই সেই স্টোরিগুলো আসলে সিলেক্ট করে সেগুলো পড়ার চেষ্টা করি তো এই স্টোরিটাও খুবই আইডেন্টিক্যাল একটা স্টোরি এবং শেষ পর্যন্ত সেই স্টোরিটাতে যথেষ্ট ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে তো আমরা চলে যাই আমাদের আজকের মূল গল্পে একটা ছোট্ট বিরতির পর আমরা চলে যাবো সেই গল্পটিতে সত্যজিৎ রায়ের গল্প ব্রাউন সাহেবের বাড়ি গল্প শেষে আবার ফিরে আসছি আসো ততক্ষণ সঙ্গে থাকবে শুধু থাকবেন
সুতি
মামা ওয়ার্ল্ড কাপের পাসটা এখন আমার পকেটে
কই দেখি স্ক্র্যাচ কার্ড হাতে নিয়ে পারিস ওয়ার্ল্ড কাপের পাস তুই ফুটবল বুঝিস তো
তোর থেকে একটু বেশি বুঝি তাই তো অলরেডি স্ক্র্যাচ কার্ড নিয়ে ঘুরি ওয়ার্ল্ড কাপের খেলা তো আর মিস করা যায় না
একদম তাই 20 টাকার প্লেয়ার কার্ডে বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে সাথে পাচ্ছেন 1 জিবি মাই স্পোর্টস প্যাক ও 2 জিবি ইন্টারনেট যে কোনো ব্যবহারের জন্য মেয়াদ একদিন রবি
সত্যি এক স্বপ্নের উঠানে হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায় তাই বাংলালিঙ্কে চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আপনাকে
গাউন সাহেবের বাড়ি সত্যজিৎ রায় গাউন সাহেবের ডায়েরিটা হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাবার একটা সুযোগ খুঁজছিলাম সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবে আমাদের বালিগঞ্জ স্কুলের বাৎসরিক রিউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে অনিক বলল সে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চাকরি করছে
একবার ঘুরে যাবে আমার এখানে দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া একটা বাড়িতে ঘরও আছে আমার বাড়িতে আসবি
অনিক স্কুলে থাকতে আমার খুবই বন্ধু ছিল তারপর যা হয় আর কি কলেজ হয়ে গেল দুজনের আলাদা তাছাড়া ও বিজ্ঞান আর আমি আর্টস দুজনের প্রায় উল্টো মুখো রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম মাঝে ও আবার চলে গেল বিলেতে ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যেও অনেকটা ব্যবধান এসে পড়ল আর আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে দেখা বললাম গিয়ে পড়তে পারি কোন সময়টা ভালো
এনি টাইম ব্যাঙ্গালোরে গরম নেই আরে সাথে কি জায়গাটা সাথে এত প্রিয় তুই যখন আসতে চাস আসিস তবে 7 দিনের নোটিশ হলে ভালো হয়
যাক তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অন্তত অর্ধেক টাকা পুরনো বই কেনার পেছনে খরচ হয় ভ্রমণ কাহিনী শিকারের গল্প ইতিহাস আত্মজীবনী ডায়েরি কত রকম বই না গত 5 বছরে জমে উঠেছে আমার পোকায় কাটা পাতা বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা ড্যাম্পে বিবর্ণ হওয়া পাতা এসবই আমার কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় জিনিস আর পুরনো বইয়ের গন্ধ এর জুড়ি নেই অগুরু কস্তুরি গোলাপ হাসনুহানা মায় ফরাসি সেরা পারফিউমের সুবাস এই দুটো গন্ধর কাছে হার মেনে যায় এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা আর পুরনো বই কিনতে গিয়েই পাওয়া ব্রাউন ডায়েরিটা বলে রাখি এই ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয় যদিও সেরকম ডায়েরিও আমার আছে এই ডায়েরি একেবারে খাগের কলমে লেখা আসল ডায়েরি লাল চামড়ায় বাঁধানো 350 পাতার রুল টানা খাতা 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি মলাটের চারপাশে সোনা জলের নকশা করা বর্ডার তার মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম জন মেজিলটন ব্রাউন মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতে নাম সই তার নিচে সাহেবের ঠিকানা এভারগ্রিন লজ ফ্রেজার টাউন ব্যাঙ্গালোর আর তার নিচে লেখা জানুয়ারি 1858 অর্থাৎ এর ডায়েরির বয়স হল 113 এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য আরো খান কত বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা নাম করা বইয়ের তুলনায় দাম খুবই কম মকবুল চাইল 20 আমি বললাম 10 শেষটায় 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল ব্রাউন যদি নাম করা কেউ হতেন তাহলে এই বইয়ের দাম 1000 টাকা হতে পারত ডায়েরিটাতে তখনকার দিনের ভারতবর্ষে সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু জানতে পাবো এমন আশা করিনি সত্যি বলতে কি প্রথম শখানেক পাতা পড়ে তার বেশি পাইওনি ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারি। ব্যাঙ্গালোরের কোনো একটা স্কুলে শিক্ষকতা করতেন। সাহেব নিজের কথায় বিশুলেছেন, মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরের বর্ণনা করেছেন। এক জায়গায় তখনকার বড়লাটের গিন্নি লেজি ক্যানিং এর ব্যাঙ্গালোর আসার ঘটনা বলেছেন। ব্যাঙ্গালোরের ফুল ফল গাছপালা আর তার নিজের বাগানের কথা বলেছেন। এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার পিছনে ফেলে আসা আত্মীয় স্বজনের কথা বলেছেন। তার স্ত্রী এলিজাবেথের উল্লেখও আছে, তবে স্ত্রীটি কয়েক বছর আগেই মারা গিয়েছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইমন নামে কোনো এক ব্যক্তির বারংবার উল্লেখ। এই সাইমন যে কে ছিলেন, তার ছেলে না ভাই না ভাগ্নে না বন্ধু না কি, সেটা বোঝার কোনো উপায় ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টুমি, খামখেয়ালিপনা ইত্যাদির কথা বারবার আছে ডায়েরিতে। সাইমন অমুক চেয়ারটায় বসতে ভালোবাসে, আজ সাইমনের শরীরটা ভালো নেই, সাইমনকে আজকে সারাদিন দেখতে পাইনি বলে মন খারাপ, এই ধরনের সব খুঁটিনাটি খবরও আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর। 22 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়। পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে একটা মাস ডায়েরিতে প্রায় আর কিছুই লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া আর কিছুই নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাবার কথা ভাবছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চায়নি। সাহেবের স্বাস্থ্য যেন অল্প অল্প ভেঙে পড়েছে। আজ স্কুলে গেলাম না, কথাটা 5 জায়গায় বলা হয়েছে। লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও আছে, তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বাতলে গেছেন। তারপর হঠাৎ 2 নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ, এবং এই ঘটনাই আমার কাছে ডায়েরির মূল্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব এই ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তাতে বলেছেন, আমি বাংলায় অনুবাদ করছি, আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনা। আমি বিকালে লালবাগে গিয়েছিলাম গাছপালার সান্নিধ্যে আমার মনটাকে একটু শান্ত করার জন্য। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকেই দেখি সাইমন ফায়ার প্লেসের পাশে তার প্রিয় হাই ব্যাক চেয়ারটিতে বসে আছে। সাইমন, সত্যি সাইমন, আমি তো দেখে আনন্দে আত্মহারা। আর শুধু যে বসে আছে তা নয়, সে এক দৃষ্টে আমারই দিকে তাকিয়ে আছে, তার স্নেহ মাখানো চোখ দুটি নিয়ে। এদিকে ঘরে বাতি নেই, আমার ফাঁকিবাজ খানসামা টমাস এখনো ল্যাম্প জ্বালেনি, তাই সাইমনকে আর একটু ভালো করে দেখব বলে আমি পকেট থেকে দেশলাইটা বের করলাম। কাঠি বার করে বাক্সের গায়ে ঘষতেই আলো চলে উঠল। কিন্তু কি আফসোস, এই কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন উধাও। অবশ্যই সাইমনকে যে কোনোদিন আবার দেখতে পাবো সেটাই তো আশা করিনি। এইভাবে ভূত অবস্থাতেও যদি মাঝে মাঝে সে দেখা দিয়ে যায় তাহলে আমার মন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন, সাইমন মরে গিয়েও আমাকে ভোলেনি, এমনকি তার প্রিয় চেয়ারটিকেও সে ভোলেনি। তো ভাই সাইমন, মাঝে মাঝে দেখা দিও, আর কিছু চাই না আমি তোমার কাছে, এইটুকু পেলেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এরপরে ডায়েরি আর বেশি দিন চলেনি, যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই, কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিনই একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও যে তার সে ভালোবাসা অটুট থাকে, এই জ্ঞান লাভ করে আমি পরম শান্তি পেয়েছি। ব্যাস এই শেষ। কিন্তু এখন কথা হচ্ছে ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনো আছে কি, আর সেখানে এখনো সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি? আর সেই ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধ্যা কাটাই তাহলে সাইমনের ভূতকে দেখতে পাবো? ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন অনিককে এসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডর গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউনও। ব্যাঙ্গালোর সত্যিই সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহল শূন্য শহরকে পায় একটা অবাস্তব স্বপ্নরাজ্যের মতো মনে হয়। দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনেকের বাগানে রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে বেতের টেবিলের উপর রেখে বলল,
দেখ রঞ্জন, যে বাড়ির কথা বলছিস সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে, 100 বছর আর এমন কি বেশি। তবে সেখানে গিয়ে যদি ভূতচুর দেখার লোভ থাকে তোর, তাহলে আমি ওর মধ্যে নেই। কিছু মনে করিস নি ভাই, আমি চিরকালে একটু অতিরিক্ত সেন্সিটিভ, এমনি দিব্যি আছি। আজকের দিনে শহরের কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পেছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা, আমি ওর মধ্যে নেই।
অনেকের কথা শুনে বুঝলাম এই 12 বছরেও বিশেষ বদলায়নি। স্কুলে ভীতু বলে ওর বদনাম ছিল বটে। মনে পড়ল একবার আমাদের ক্লাসেরই জয়ন্ত আরো কয়েকটি ডান পিঠের ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাজটাতে আপাত মস্তক সাদা কাপড় মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল। অনেক এই ঘটনার পর দুদিন স্কুলে আসেনি এবং অনেকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিলেন। আমি বিষয়ে কিছু বলার আগেই উনি হঠাৎ বলে উঠল,
তবে নেহাতি যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না, আসুন মিস্টার ব্যানার্জি।
পিছন ফিরে দেখি একটা বছর 45-এর ভদ্রলোক অনেকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুট হাইট, পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের উপর গাঢ় নীল টেরিলিনের বুশ শার্টের গলায় সাদা কালো বাতিকের চোখ মারা সিল্কের মাফলার। অনেক পরিচয় করে দিল,
আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত, মিস্টার ঋষিকেশ ব্যানার্জি।
ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরের এয়ারক্রাফট ফ্যাক্টরিতে কাজ করেন, বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মধ্যে একটা অবাঙালি টান এসে পড়েছে আর অজস্র ইংরেজি শব্দ ব্যবহার করেন। অনেক বেয়ারাকে ডেকে আরেক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে একেবারে সোজা সুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা তেড়ে বসল। কথাটা শুনে ভদ্রলোক এমন অট্টহাস্য করে উঠলেন যে কিছুক্ষণ থেকে যে কাঠবিড়ালিটিকে দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয়ে ঘোরাফেরা করছে, সেটা লেজ উঁচিয়ে একটা দেবদারু গাছের কুঁড়ি বেয়ে শটান একেবারে মকডালে পৌঁছে গেল।
Ghost? You seriously believe in ghosts? আজকের দিনে, আজকের যুগে
একটা কৌতূহল থাকতে ক্ষতি কি? এমনও তো হতে পারে যে ভূতেরও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা 10 বছরের মধ্যে জানা যাবে।
ব্যানার্জির হাসি তবুও থামে না। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো ভারী ঝকঝকে ও মজবুত। অনেক বলল,
যাই হোক মিস্টার ব্যানার্জি, গোস্ট ওর নো গোস্ট, এমন বাড়ি যদি একটা থেকেই থাকে আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে, একটা সন্ধে বেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতে পারবেন কি না সেটা বলুন। ও কলকাতা থেকে এসছে, আমার গেস্ট, ওকে তো আর আমি একা যেতে দিতে পারি না সেখানে। আর সত্যি বলতে কি, আমি নিজে মানুষটা একটু অতিরিক্ত, যাকে বলে সাবধানী, আমি যদি নিয়ে যাই তাহলে বোধ হয় ওর সুবিধের চেয়ে অসুবিধাই বেশি হবে।
মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বার করে তার মধ্যে তামাক গুঁজতে গুঁজতে বললেন,
আমার আপত্তি নেই, তবে আমি যেতে পারি একটা কন্ডিশনে, আমি সঙ্গে শুধু একজনকেই নেব না, দুজনকেই নেব।
ব্যানার্জির হাসিতে এবার আশেপাশের গাছ থেকে 4-5 রকম পাখির চিৎকার আর দানা ছাপানোর আওয়াজ শোনা গেল। অনিকের মুখ কিঞ্চিত ফ্যাকাশে দেখালেও সে আপত্তি করল না।
কি নাম বললেন বাড়িটার?
এভারগ্রিন লজ,
ফ্রেজার টাউনে?
তাই তো বলছি ডায়েরিতে। ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, কটেজ টাইপের। এনিওয়ে যেতেই যদি হয় তো দেরি করে লাভ কি? হোয়াট অ্যাবাউট আজ বিকেল, এই ধরুন 4 নাগাদ?
ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরো দস্তুর মিলিটারি এবং সাহেবী। ঘড়ি ধরে 4 সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনর গাড়িটি নিয়ে হাজির। গাড়িতে যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন,
সঙ্গে কি কিনলেন?
অনেক ফিরিস্তি দিল, একটা 5 টর্চ, 6 মোমবাতি, ফার্স্ট এড বক্স, একটা বড় ফ্লাস্ক ভর্তি গরম কফি, 1 হ্যাম স্যান্ডউইচ, 1 তাস, মাটিতে পাতবার চাদর, মশা তাড়ানোর জন্য 1 অরমস।
আর অস্ত্রশস্ত্র? ভূতকে অস্ত্র দিয়ে কিছু করা যায়? কিরে রঞ্জন, তোর সাইমনের ভূত কি সলিড নাকি? যাই হোক, আমার কাছে ছোটখাটো আগ্নেয়াস্ত্র আছে, সুতরাং সলিড লিকুইড নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
গাড়ি ছাড়ার পর ব্যানার্জি বললেন,
এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কাল্পনিক নয়।
আপনি কি এর মধ্যে খোঁজ নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতিমতো কসরতের সঙ্গে দুটো সাইকেল চালককে পরপর পাশ কাটিয়ে বললেন,
আই এম আ ভেরি মেথডিক্যাল ম্যান মিস্টার সেনগুপ্ত, যেখানে যাচ্ছি সে জায়গাটা এটল আছে কিনা সেটার সম্বন্ধে আগে থেকেই খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটায় শ্রীনিবাস দেশমুখ থাকে, আমরা একসঙ্গে গলফ খেলি, অনেক দিনের আলাপ। বলল, এভারগ্রিন লজ বলে একটা একতলা কটেজ নাকি প্রায় 50 খালি পড়ে আছে, বাড়ির বাইরের বাগানে বছর 2 আগে পর্যন্ত লোকে পিকনিক করতে যেত, এখন আর যায় না, খুব নিরিবিলি জায়গায় বাড়িটা। আগেও নাকি একটানা বেশি দিন কেউ ও বাড়িতে থাকেনি, তবে হন্টেড হাউস বলে কেউ কোনোদিন অপবাদ দেয়নি বাড়িটার। বাড়ির ফার্নিচার সব বহুদিন আগে নিলাম হয়ে গেছে, আর কিছু নাকি কর্নেল মার্সারের বাড়িতে আছে, রিটায়ার্ড আর্মি অফিসার, তিনিও ফ্রেজার টাউনেই থাকতেন। সব শুনে টুনে বুঝেছেন মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদেরও এই পিকনিক জাতীয় একটা কিছু করে ফেরত আসতে হবে। অনিকেন্দ্র তাজটা এনে ভালোই করেছে।
ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল যে শহরটা এতই অভূতুড়ে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্বই কল্পনা করা কঠিন। কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরির কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরিতে আজগুবি কথা বানিয়ে লিখবে কেন? সাইমনের ভূত ব্রাউন নিজে দেখেছেন, একবার নয় অনেকবার। সে ভূত কি আমাদের জন্য একবার দেখা দেবে না? বিলেতে আমি যাইনি, কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ের পাতায় ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হলো সত্যি যেন ইংল্যান্ডের কোনো গ্রামাঞ্চলের একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান, সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর আগাছা। একটা ছোট্ট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট, সেই গেটের গায়ে একটা ফলকে খোদাই করে এখনো লেখা রয়েছে বাড়ির নামটা। তবে হয়তো কোনো চড়ুইভাতির দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে একটা এন জুড়ে দিয়ে সেটাকে নেভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে এগোলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাসও গোটা তিনেক রয়েছে। আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই, চোখেও দেখিনি এর আগে কোনোদিন। ব্যাঙ্গালোরের জলমাটির নাকি এমনই গুণ যে সেখানে যে কোনো দেশের যে কোনো গাছই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টালির ছাউনি দেয়া পোর্টিকো, তার বাঁকা থামগুলো বেয়ে লতা উঠেছে উপর দিকে। ছাউনির অনেক টালি নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনে দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে আছে। বাড়ির সামনের দিকের দরজা জানলার কাঁচ অধিকাংশই ভাঙা, দেওয়ালের উপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রংটা যে কি ছিল তা আজ বোঝার উপায় নেই। দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমরা। ঢুকেই একটা প্যাসেজ, পেছন থেকে একটা ভাঙা দরজার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডাইনে বায়ো ঘর, ডাইনেরটাই বেশি বড় মনে হলো। আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলিতি কায়দায় কাঠের তক্তা বসানো, তার কোনোটাই প্রায় আস্ত নেই, সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খুটখাট খচখচ শব্দ থাকে। আমরা ঘরটাতে ঢুকলাম, বেশ বড় ঘর, ফার্নিচার না থাকাতে আরো খা খা করছে। পশ্চিম আর উত্তর দিকে জানলার সারি, একদিকের জানলা দিয়ে গেট সমেত বাগান আর অন্য দিক দিয়ে গাছের সারি দেখা যাচ্ছে। এরই একটাতে কি বাজ পড়েছিল, সাইমন দাঁড়িয়েছিল সেই গাছের নিচে, তৎক্ষণাৎ মৃত্যু, ভাবতে গা তা ছমছম করে উঠল। এবারে দক্ষিণ দিকের জানলা বিহীন দেয়ালের দিকে চাইলাম, মা কোনে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিং এর দিকে চাইতে চোখে পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথম দিকে লালা করে বিরিতি সুর ভাঁজছিলেন, এখন নতুন করে পাইপ ধরে বললেন,
তো কি খেলা আছে আপনাদের, ব্রিজ না পোকার না রামি?
অনেক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল, এমন সময় একটা শব্দ কানে এলো। অন্য কোনো ঘরে কেউ জুতো পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গেছে। পায়ের শব্দটা থামল। নিজের ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাজখাঁয়ে গলায় চেঁচিয়ে উঠলেন,
ইজ এনিবডি দেয়ার?
সঙ্গে সঙ্গে আমরা তিনজনে প্যাসেজের দিকে এগোলাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরে গিয়ে প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটি ভদ্রলোক পেরিয়ে এসে সামনে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। লোকটি ভারতীয়, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি গোঁফ থাকা সত্ত্বেও তিনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন,
হ্যালো।
আমরা কি বলবো ঠিক বুঝতে পারছি না। এমন সময় আগন্তুক নিজেই আমাদের কৌতূহল নিবৃত্ত করলেন,
আমার নাম ভেঙ্কটেশ, আই এম এ পেইন্টার। আপনারা কি বাড়ির মালিকটা খদ্দের?
দুটোর একটাও না, আমরা এমনি ঘুরতে ঘুরতে এসে পড়েছি।
আই সি, আমি ভাবছিলাম এই বাড়িটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত, ভাঙা চোরায় আমার আপত্তি নেই। তা মালিককে জানেন না বোধ হয়?
আগে না, সরি, তবে আপনি কর্নেল মার্সারের ওখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। সামনে রাস্তা ধরে বাঁ দিকে চলে যাবেন, মিনিট পাঁচেকের হাঁটা পথ।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে চলে গেলেন। গেট খোলা এবং বন্ধ করার শব্দ পাবার পর ব্যানার্জি আবার তার অট্ট হাসি হেসে বললেন,
মিস্টার সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার সাইবন বা ওই জাতীয় কোনো ভূতদূত নন?
সবে মাত্র সোয়া পাঁচটা, এর মধ্যে আপনি ভূতের আশা করেন কি করে? আর ইনি ভূত হলেও ঊনবিংশ শতাব্দীর নিশ্চয়ই নন, কারণ তাহলে পোশাকটা তো অন্যরকম হতো।
আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরে এসেছি। অনেক মাটিতে পাতা চাদরের উপর বসে পড়ল, তারপর বলল,
মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তা যে তা আসো,
আগে মোমবাতি খান কতক জ্বালাও দেখি, এখানে বড় ঝপ করে সন্ধে নামে।
দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাস্কের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল, সেটা আর না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘাড়ে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকে বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আপনি বলেছিলেন কর্নেল মার্সার এই বাড়ির কিছু ফার্নিচার কিনেছিলেন, তিনি যদি এতই কাছে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে একটা জিনিসের খোঁজ করে আসা যায় কি?
কি জিনিস?
একটা বিশেষ ধরনের হাই ব্যাক চেয়ার। অনেক যেন একটু বিরক্ত হয়েই বলল,
কেন বলতো, হঠাৎ এখন এই হাই ব্যাক চেয়ারের খোঁজ করে কি হবে?
না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল, সে ভূত হয়েও ওটাতে এসে বসত, ওটা থাকতো ওই ফায়ারপ্লেসের পাশে, হয়তো ওটা ওখানে এনে রাখতে পারলে।
তুই ব্যানার্জি বাবুর এই মরিস গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি নাকি আমরা তিনজনে ওটাকে কাঁধে করে আনবো? তোকে মাথা খারাপ হয়েছে?
ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকে থামিয়ে দিয়ে বললেন,
কর্নেল মার্সার যা যা কিনেছেন তার মধ্যে ওরকম চেয়ার নেই এটা আমি জানি। তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে, ওটা থাকলে আমার চোখে পড়ত। আমি যতদূর জানি উনি কিনেছিলেন দুটো বুককেস, দুটো অয়েল পেন্টিং, খান কতক ফুলদানি আর শেলফে সাজিয়ে রাখার জন্য গুটি কতক শখের জিনিস, যাকে আর্ট অবজেক্টস বলে আর কি।
আমি জমে গেলাম। অনেক তাস বার করে সাফল করতে আরম্ভ করেছে। ব্যানার্জি বললেন,
রামি হোক, আর এসব খেলা জমে ভালো যদি পয়সা দিয়ে খেলা যায়। আপনাদের আপত্তি আছে কি?
মোটেই না, তবে আমি ব্যাংকের সামান্য চাকরির বেশি হারাবার সামর্থ্য আমার নেই। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে, আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনোদিনই ভালো না, কাজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে গেছে, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম, কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির, গুনগুন করে বিলিতি সুর ভাবছেন আর দানের পর দান দিতে চলেছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বেড়ালের ডাক শুনলাম, তার ফলে আমার মনটা আরো যেন একটু দমে গেল। হানাবাড়িতে বেড়ালেরও থাকা উচিত নয়, কথাটা বলাতে ব্যানার্জি হেসে বললেন,
বাট ইট ওয়াজ আ ব্ল্যাক ক্যাট, ওই প্যাসেজ দিয়ে হেঁটে গেল। ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে যায় ভালোই, তাই না?
খেলা চলতে থাকলো। বেশ কিছুক্ষণের জন্য একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ, দৃশ্য বা ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি। ঘড়িতে 6:30, বাইরের আলো নেই বললেই চলে। আমি একটু ভালো তাস পেয়ে পরপর দুবার জিতেছি, আর এক রাউন্ড রামি হয়ে গেছে ইতিমধ্যে। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো, কে যেন বাইরের দরজায় টোকা মারছে। আমাদের তিনজনেরই হাত তাস শুদ্ধ নিচে নেমে এলো, অনেক এবার আরো ফ্যাকাশে। আমার বুকের ভিতরেও মৃদু কম্পন শুরু হয়েছে, কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যি ঘাবড়াবার লোক নন। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তার পাঁচ খাই গলায় চেঁচিয়ে উঠলেন, ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে পড়লেন। আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম, একা যাবেন না। তিনজনে একসঙ্গে ঘর থেকে বেরোলাম। প্যাসেজে এসে বাঁ দিক চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি। অন্ধকারে তাকে চেনার কোনো উপায় নেই। অনেক আবার আমার আস্তিন চেপে ধরল, এবার আরো জোরে। ওর অবস্থা দেখেই বোধ হয় আমার মনে আপনা থেকেই একটা সাহসের ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যে আরো কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন,
ও হ্যালো ডক্টর লারকিন, আপনি এখানে?
এবার আমিও প্রৌঢ় সাহেবটিকে বেশ ভালোভাবেই দেখতে পেলাম। অমায়িক সাহেবটি তার সোনার চশমার পেছনে নীল চোখ দুটোকে কুঁচকে হেসে বললেন,
তোমার মরিস গাড়িখানা দেখলাম বাইরে, তারপর দেখি বাড়ির জানলা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে, তাই ভাবলাম একবার ঝু মেরে দেখে যাই তুমি কি পাগলামি করছে পোড়া বাড়ির ভেতর।
আমার এই যুবক বন্ধু দুটির একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ, বললো এভারগ্রিন লজে বসে দাস খেলবে, তাই আর কি।
ভেরি গুড, ভেরি গুড, যুবা বয়সটাই তো এ ধরনের পাগলামির সময়, আমরা বুড়োই কেবল নিজের বাড়ির কৌচে বসে রোমন্থন করি। ওয়েল ওয়েল, হ্যাভ এ গুড টাইম।
লারকিন সাহেব হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো। কি আর করি, আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হাঁটছিলাম, গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। সাইমনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থক হয়। ঘড়ির দিকে মাঝে মাঝেই চোখটা যাচ্ছিল, আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই বাজ পড়ে সাইমনের মৃত্যু হয়। আমি তাস পাচ্ছি, মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন, অনেক সবে মাত্র স্যান্ডউইচ খাবার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে, এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরের প্যাসেজের দিকে, বাকি দুজনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরের প্যাসেজের অন্ধকারের মধ্যে একজোড়া জ্বলন্ত চোখ আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা এই নিষ্পলক চাহনিতে। মিস্টার ব্যানার্জির ডান হাতটা ধীরে ধীরে তার কোটের ভেস্ট পকেটের দিকে চলে গেল, আর ঠিক সেই মুহূর্তেই যেন ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিল। বললাম,
আপনার পিস্তলের দরকার নেই মশাই, সেটা সেই কালো বেড়ালটা।
আমার কথায় অনিকও যেন ভরসা পেল। ব্যানার্জি পকেট থেকে তার হাত বার করে এনে চাপা করায় বললেন,
সো সাইমন ওয়াজ আ ক্যাট, হাউ রিডিকুলাস।
এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। চৌকাঠ বেরোতেই মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথা, এটা সেই কালো বেড়ালটাই বটে। চৌকাঠ পেরিয়ে বেড়ালটা বাঁ দিকে খুলল, আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে খুঁজছে, তাকে অনুসরণ করছে। এবারে আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল। আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মানুষের মুখ থেকে বেরোয়, এ সেই শব্দ। এ শব্দের কারণ আর কিছুই না, আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলেছি তারই ফাঁকে কিভাবে কোত্থেকে জানি একটা গাঢ় লাল মখমলে মোড়া হাই ব্যাক চেয়ার এসে ফায়ারপ্লেসের পাশে তার জায়গা করে নিয়েছে। অমাবস্যার রাতে অন্ধকারের মতো কালো বেড়ালটা চেয়ারটার দিকে নিঃশব্দে এগিয়ে গেল। তারপর এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে একটা নিঃশব্দ লাফে সেটার ওপর উঠে কুণ্ডলী পাকিয়ে শুয়ে পড়ল। আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল। কোন এক অশরীরী বৃদ্ধের খিলখিল হাসির ফাঁকে ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে, সাইমন সাইমন। আর তার সঙ্গে ছেলে মানুষ খুশি হওয়া হাততালি,
সাইমন
একটা আর্তনাদ শুনে বুঝলাম অনেক অজ্ঞান হয়ে গেছে। আর মিস্টার ব্যানার্জি, তিনি অনেককে কোল পাঁজা করে তুলে ঊর্ধ্বশ্বাসে প্যাসেজ দিয়ে দরজার দিকে ছুটছেন। আমিও আর থাকতে পারলাম না, তাস মোমবাতি ফ্লাস্ক চাদর স্যান্ডউইচ সব পড়ে রইল। দরজা পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে গেট, গেট পেরিয়ে ব্যানার্জির মরিস মাইনার। ভাগ্যে ব্যাঙ্গালোরের রাস্তায় লোক চলাচল কম, নইলে আজ একটি মাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক যে জখম হতে পারত তা ভাবলেও গায়ে কাঁটা দেয়। অনেকে জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি, অনেকের পেয়ারার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা ছিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ঘর ঘরে চাপা গলায় বলে উঠলেন,
সাইমন ওয়াজ আ ক্যাট।
আমার নিজেরও কিছুই বলার অবস্থা নেই, কিন্তু আমার মন তার কথায় সায় দিল। সত্যি ব্রাউন সাহেবের বুদ্ধিমান, খামখেয়ালি, অভিমানী, অনুগত, আদরের সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে 113 বছর আগে। সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা একটি পোষা কালো বেড়াল। শুনলেন সত্যজিৎ রায়ের গল্প ব্রাউন সাহেবের বাড়ি।
Exclusively on FusionBD.com.
হ্যালো ভূত এর এফএম, এই মুহূর্তে আপনি আছেন আছেন ভূত এফএম হরর ক্লাবে। আমার সাথে আছে সাজেদ এবং নজরুল। হ্যালো, কি অবস্থা?
হ্যালো দাদা জোস।
ওকে, কেমন লাগলো সত্যজিৎ রায়ের গল্প?
অনেক মজা।
একদম টোটালি ডিফারেন্ট। এবং আজকে ভূতেশম হরর ক্লাবে আজকে যে স্টোরিটা, সেটাও আমি আগে বলেছিলাম যে ইজাবুৎকারের ভূতেশম হরর ক্লাবে বাজানো সবগুলো গল্প থেকে এই গল্পটা খুবই আলাদা। হ্যাঁ, তো হরর ক্লাবের সাথে আড্ডা হচ্ছে একটু facebook.com/radiofoodpage, যারা ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে সাথে আসেন, মেসেজ পাঠিয়েছেন, তাদের কথাগুলো একটু নিয়ে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি ইয়াসির আজম জিহাদ আছেন আমাদের সাথে, লিখেছেন যে রাসেল ভাই SMS টা পড়েন প্লিজ। আচ্ছা, রাসেল ভাই যখন আসবে তখন বলে দিব। বিপ নাম, আচ্ছা খুব ভয়ঙ্কর নাম। তো তিনি লিখেছেন, সৃষ্টি ভাই আমার একটা ফ্রেন্ডের বার্থডে আজকে, ওকে একটু উইশ করেন প্লিজ। আমাদের সাথে আছেন মরিয়ম খাতুন মনি, লিখেছেন সত্যজিৎ রায়ের গল্পটা তিনি এর আগে অন্য কোথাও শুনেছিলেন এবং এটা কি খুব অস্বাভাবিক, কারণ বিখ্যাত মানুষের বিখ্যাত গল্প, তো শোনাটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। রিয়েল ফেরারি আছেন, লিখেছেন রাসেল ভাইয়ের কণ্ঠটা অনেক ভয়ের। ওকে, রাসেল ভাইকে জানিয়ে দেবো। নাবিল সম্রাট জিজ্ঞেস করেছেন, রাসেল ভাইয়া কই? রাসেল ভাই খুব অল্প সময়ের ভেতরে স্টুডিওতে চলে আসবেন। হ্যাঁ, আমাদের সাথে আরো আছেন, আচ্ছা নাবিল সম্রাট রাও লিখেছেন সাইমন সাইমন, হা 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 সাইমন সাইমন, হম একদম। আমাদের আছে গল্পের সেই বৃদ্ধের ডাক, ব্রাউন সাহেবের ডাক, সাইমন সাইমন। আঞ্জুমান মাহমুদ অভি লিখেছেন, হ্যালো। হ্যাঁ হ্যালো অভি। আমাদের সাথে আছেন সৈকত চক্রবর্তী নোয়াখালী মাইজি থেকে, লিখেছেন কাহিনীটা খুব ভয়ানক, বিশেষ করে টোনগুলা সাইমন সাইমন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এস টি আর তাহিদ আছেন, লিখেছেন রাসেল ভাই কখন আসবে? হ্যাঁ চলে আসবেন, খুব অল্প সময়ের ভিতরে চলে আসবেন। রাসেল ভাইকেও একটা প্রশ্ন করেছেন সাদি ফাহিম, রাসেল ভাই আসলে সে প্রশ্নটা করে দেবো। নৌমান হাসনাদ আছেন, লিখেছেন হাই সৃষ্টি ভাইয়া, আচ্ছা আপনার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করুন প্লিজ। আমি কিন্তু শেয়ার করে ফেলেছি যে আমার লাইফে এরকম কোনো হরর কোনো এক্সপিরিয়েন্স নেই। তো রাতের আলো আমাদের সাথে আছে, রাতের আলো তো এমনিতেই আছে, তো রাতের আলো নামের ফেসবুক নামের একজন আমাদের সাথে আছে, লিখেছেন নাইস স্টোরি, সৃষ্টি ভাইয়ের দল কিন্তু হেরে গেছে। শুধু আমার দল না, অনেক প্রিয় দল। যাই হোক, যারা জানেন না তারা জানতে চাইবেন না। আমাদের সাথে আরো আছেন যারা, তার ভিতর কয়েকজন আছেন যারা একই মানুষ অসংখ্য কমেন্ট করছেন, প্লিজ এটা করবেন না। আর তারা আছেন আমাদের সাথে, আচ্ছা আর নতুন কারো কমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, শুধু শুধু কমেন্ট সেকশনটা অনেক বেশি ফ্লাডেড হয়ে যাচ্ছে। এবং বারবার বলছি যে এই কাজটা যারা করেন তাদের হয়তো বা তারা করে অনেক মজা পান, তো যদি মজা পেতেই থাকেন তাহলে তার কিছু করার নেই, তবে এই কাজটা থেকে মজা না পাওয়াটাই ভালো। আমরা নেক্সট আওয়ারে চলে এসেছি, তো নেক্সট আওয়ারে আরও অনেক কিছুই আছে আমাদের সাথে, আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক আছে, এবং রাসেল ভাই তো আসবেনই, রাসেল ভাই আসার চলে যাওয়ার পর আমরা আরও একটা স্টোরিও শুনবো, আনসেন্সর্ড স্টোরি তো শুনবোই। তো সব মিলে এই আওয়ারটা আশা করি খুব এক্সাইটিং কাটবে, আর হরর ক্লাব তো আছে আজকে আমাদের সাথে। তো আমরা চলে যাচ্ছি একটা ব্রেকে, ব্রেক শেষে আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, শুধু একটু ফুলিয়ে দিয়ে থাকবেন।
হারিয়ে যাও উঠাও কোথাও, রোদ বৃষ্টি ঝরে ঘরে বাইরে
অনেক দূরে যাবো তুই করে
জ্যামে বসে বিরক্ত হচ্ছেন? হাঁটা দিবেন না দিবেন না? কনফিউশন, কখন বাসায় যাবেন, কখন খেলা দেখবেন, টেনশন?
রবিতে নো টেনশন, রবি মাই স্পোর্টসে খেলা এখন প্রতিদিন মাত্র 2 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে, খেলা দেখুন যে কোনো জায়গায়। বিস্তারিত জানতে robi.com.bd। রবি
শুনছেন রেডিও ফুটবল, স্টে টিউনড।
Thank you.
বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে, সাথে পাচ্ছেন 1 GB মাই স্পোর্টস প্যাক ও 200 MB ইন্টারনেট যে কোনো ব্যবহারের জন্য, মেয়াদ একদিন। রবি
রাইট, ভূত এফএম হরর ক্লাব ইজ হিয়ার উইথ মোর ফান এন্ড ফিয়ার। আমি আসতে যাচ্ছি এই মুহূর্তে সৃষ্টির সাথে। এবং সৃষ্টি, কেমন আছো, কি অবস্থা, কেমন চলছে আজকে?
হ্যাঁ রাসেল ভাই, খুবই ভালো লাগছে এবং স্পেশাল এপিসোড আমার কাছে, কারণ প্রিয় রাইটারের গল্প
এক্স্যাক্টলি। এবং সেখানে যেভাবে একটা টুইস্ট ছিল যে সাইমন আসলে কে, এবং সেই সাইমন যে আসলে একটা বিড়াল, সেটা যখন আমরা জানতে পারলাম, এবং খুব অদ্ভুত ভাবে গল্পটার শুরু এবং খুব অদ্ভুত ভাবে শেষ, একটা পুরনো ডায়েরি দিয়ে শুরু, এবং যেই মানে ঘোস্টের সন্ধানে ব্যাঙ্গালোরে গেল সেই ঘোস্টটা বেরোলো একটা বিড়াল, খুবই অদ্ভুত। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আই হোপ যে ইউ অলসো এনজয় ইট। তো আমার কাছে মনে হয় যে একটা জিনিস, সেটা হচ্ছে যে এরকম ধরনের স্টোরি আরো বেশি বেশি আসা উচিত, এবং আপনারাও চাইলে কিন্তু এরকম ধরনের স্টোরি লিখে ফেলতেই পারেন, শুধুমাত্র দরকার একটা ভালো আইডিয়া, রাইট? কারণ আমাদের যারা লিখেন তারা কিন্তু খুব ভালো লেখেন, আইডিয়া পেলে খুব চমৎকার লিখতে পারেন। এই যে মানে সব উনি মনে করেছিলেন যে যে হয়তো একটা এরকম সাদা কাপড় পরা একটা সাদা কাপড় পরা সাদা স্যুট পরা কাউকে দেখবেন, যে যিনি কিনা সাইমন, সেই সাহেবের সেই প্রিয় মানুষ, কিন্তু গিয়ে দেখা গেল যে সেটা একটা বিড়াল, এবং সেই বিড়ালের ভূত মানে খুবই অদ্ভুত,
খুবই অদ্ভুত,
খুবই অদ্ভুত। এবং ব্যাপারটা হচ্ছে যে বিড়ালে যদি ভূত থাকে, তাহলে আমরা যারা বাসায় বিভিন্ন সময় বিড়াল দেখি, সেগুলো
আসলে কি বিড়াল?
আমার তো তাই মনে হচ্ছে যে সেগুলো কি সবসময় আসলে বিড়াল হয়, কারণ আমরা সবগুলো বিড়াল হাত দিয়ে নেড়ে দেখি না এবং আমার বিড়াল এরকম দেখি না।
তবে রাতের বেলা কিন্তু রাসেল ভাই আসলে মানে আমি যখন আমার দাদুর বাড়ি যেখানে, সেখানে একটা কালো বিড়াল ছিল,
এই কালো বিড়াল কিন্তু খুব
খুবই ভয়ঙ্কর, এবং রাতের বেলা তাকে দেখলে আসলেই মানে ভূত অবিশ্বাস হোক কিংবা নাই হোক, কালো বিড়াল সবসময় একটা আতঙ্কের সৃষ্টি করে
একদম। যাই হোক, আপনারা www.facebook.com/radiofootkey এই পেজে চলে আসুন এবং এই পেজে এসে কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন আমাদের যে পোস্টটা আজকে রয়েছে সেই পোস্টটা, এবং সেখান থেকে বেশ কিছু আমরা আজকে আপনাদের কমেন্টও পড়ব। তবে তার আগে একটু ছোট্ট করে ভূত এফএম সম্পর্কে বলে নিই। ভূত এফএম আগামীকাল রয়েছে আপনারা সবাই জানেন, এবং ভূত এফএমে বরাবরের মতো এবার একটা চমৎকার ইমেইল আছে, যে ইমেইলটা নিয়ে আমি খুবই ভাবছি যে পড়বো কি পড়বো না, পড়বো কি পড়বো না। সেই সাথে চারজন অতিথি এখনো পর্যন্ত আমাকে কনফার্ম করেছেন যারা আসবেন আগামীকাল, এবং আপনারা তাদের ঘটনা আশা করছি উপভোগ করবেন। এবং অডিও ক্লিপ এখন পর্যন্ত আমি পাইনি, অডিও ক্লিপ আমার খুব দরকার, যারা শুনছেন এই মুহূর্তে যদি পারেন তাহলে অডিও ক্লিপ পাঠাবেন, এবং অডিও ক্লিপগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং আপনারা যারা শুনেন তাদেরও খুব ভালো লাগে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার একটা কোয়াইট প্লেস দরকার, যেখানে আপনি বসে আপনার ফোন দিয়ে রেকর্ড করে ফেলতে পারবেন। ইটস ভেরি ইজি, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, আদারওয়াইজ যদি একটু নয়েজ টয়েস থাকে তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায় টু প্লে দ্য ক্লিপ। সো দ্যাটস ইট অ্যাবাউট, মানে দ্যাটস ইট, আমার মনে হয় যে ভূত এফএম সম্পর্কে যা বলার এর চেয়ে বেশি বললে মজাটা নষ্ট হয়ে যাবে। তবে কালকে আপনারা শুনেন, আমার মনে হয় যে কালকে খেলা আছে যদি আমি জানি, তারপরেও খেলা তো আসলে কমেন্ট্রি তো মানে আমার মনে হয় যে খেলা যত বেশি ভয়ঙ্কর হবে। আচ্ছা মানে
রাসেল ভাইয়ের কিরকম মানে মানে এক্সাইটমেন্ট কাজ করছে কালকে খেলা নিয়ে?
আমার এক্সাইটমেন্ট,
এটা শুধু আমার প্রশ্ন না, আমি ফেসবুক কমেন্টে অনেকে জানতে চাচ্ছে,
আমার এক্সাইটমেন্ট কাজ করছে কিন্তু ভূতের ফ্যামিলি আমি এক্সাইটেড, এবং ভূতের ফ্যামিলি আমি একটু ওয়ারিড যে কালকে খেলা এবং ভূতের ফ্যামিলি দুটো পাশাপাশি কেমন ভাবে যাবে সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। এবং অনেকেই চাইছে, চেষ্টা করলে কমেন্ট্রি না শুনে ভূত এফএম কানে লাগিয়ে আপনি খেলা দেখতে পারেন। খেলা দেখার কথা আমি একদমই মানা করবো না, কিন্তু আমাকে তো দেখতে হবে না, সুতরাং আমি মানে দেখার ব্যাপারটা ছাড় দিতে পারি, কিন্তু শোনার ব্যাপারটায় আপনাকে অনুরোধ করতে পারি, যদি শোনেন তাহলে ভালো হবে, যদি না শোনেন তাহলে আপনাকে আপনি মিস করবেন কিনা জানি না, তবে আমি আপনাকে খুব মিস করব। সো আমার মনে হয় যে আপনার কালকে রিভিউ ফুটি খেলার সময় চেঞ্জ করে ফেলা উচিত। যাই হোক, আমরা কিছু কমেন্ট পড়ে আজকে শেষ করে ফেলি, কারণ আরও ঘটনা নিশ্চয় রয়েছে, আমাদের অতিথিরা আছে, আজকে ভালো একটা হরর ক্লাব রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা শেষ করে ফেলি, এবং আমি কিন্তু বাংলাদেশের খেলার প্রসঙ্গে কোনো কথা বলতে পারছি এখন পর্যন্ত না, এবং মানুষের লাইফে যেরকম আপস অ্যান্ড ডাউনস আছে, খেলার খেলাতেও এরকম কোনো সময় আমরা ওপরে থাকবো, কোনো সময় আমরা একটু মানে খারাপ খেলবো, এটা খুব স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত, এবং যারা ওখানে আছেন তারা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের দর্শক যারা আছে যারা আমরা খেলা উপভোগ করি আমাদেরও একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, টাইম দেই একটু দেখা যাক না কি হয়। তো যাই হোক, আমার মনে হয় যে আমরা একটু কমেন্টে চলে যাই।
হ্যাঁ রাসেল ভাই, কমেন্টে চলে যাই, খেলার কথা মনে হতে আসলে হতাশ ভর করে ফেলে। তো ইয়াসিন সরফরাজ শফিন আছেন, লিখেছেন যে রাসেল ভাই এসে গিয়েছে, খুব আনন্দ লাগছে।
আমার খুব আনন্দ লেগেছে এবং লাগছে এখানে আসতে পেরে।
নাবিল সম্রাট লিখেছেন, হ্যাঁ রাসেল ভাই, এবং তারপর অনেকগুলো লাভ,
থ্যাংক ইউ সো মাচ।
আশফিয়া চৌধুরী লিখেছেন, শুধুই রাসেল ভাই,
থ্যাংক ইউ সো মাচ,
রাতের আলো। সে কিন্তু রাসেল ভাই, এই যে ওয়ার্ল্ড কাপ ফুটবলের তো জ্বর চলছে আসলে সবার গায়ে, তো রাতের আলো সেও নাকি আপনার দলের সাপোর্টার।
আচ্ছা, আমার দলের সাপোর্ট, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কোন দলের সাপোর্টার সেটা আমি এই মুহূর্তে মানে বলে ফেললে আবার মানে একটা বিভক্তি চলে আসবে, তাই না? তো মানে যাই হোক, মানে শুধুমাত্র এইটুকু বলতে পারি এক বুক বেদনা নিয়ে যে আমি যে দলের সাপোর্টার সেই দল এখন ওয়ার্ল্ড কাপে নাই।
রাসেল ভাই শার্টের কালারটাকে আমি জানিয়ে দেবো সবাইকে।
ওকে যাই হোক,
ইফতেখার আহমেদ সে লিখেছে, রাসেল ভাই অনেকদিন হয়েছে লঞ্চের স্টোরি শুনি না।
লঞ্চের স্টোরি দেখেন না, কারো যদি থাকে, কেউ যদি বাসা যদি এরকম জায়গায় হয়, বরিশাল বা পিরোজপুর বা ভোলা এরকম জায়গায় যদি হয় এবং তাদের যদি লঞ্চের কোনো স্টোরি থাকে, কাইন্ডলি আমাকে পাঠাতে বলবেন, আমি ডেফিনেটলি, আমিও আমার মনে আছে যে একটা লঞ্চের স্টোরি আমরা অনেকদিন আগে শুনেছিলাম, সেই লঞ্চটা হন্টেড লঞ্চ ছিল এবং সেখান থেকে একজন জাম্প করে নিচে পড়ে যায়। তো এই ধরনের ঘটনা আমরা চাই আসলে, লঞ্চে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেই পারে, রাতের জার্নি হয় ম্যাক্সিমাম।
এবং নদী মাতৃক দেশ যেহেতু, নদী নিয়ে আসলেই অনেক ঘটনা কল্পকাহিনী।
তো যাই হোক, আর কিছু আমরা,
হ্যাঁ আর কয়েকটা কমেন্ট রাসেলভাই করে নিই। সাদ রহমান সে আছে, লিখেছে, শিবা আমি নওগাঁ থেকে শুনছি, রাসেল ভাই কেন আমার এসএমএস পড়েন না, আমি প্রতি শুক্রবার হতেছেন শুনি।
আমি আসলে চাই সবারটা পড়তে, তবে সবগুলো পড়া সম্ভব হয় না, একটু আপনারাও বলছেন, আপনি নিজেই আমাদের যে আগে যখন এসএমএস প্যানেল আসতো, তখন এসএমএস প্যানেলে যখন আপনারা মোবাইল থেকে মেসেজ পাঠাতেন তখন আমি দেখাতে পারতাম না, কিন্তু ফেসবুক ইজ ওপেন টু এভরিওয়ান, তাই না? সো ওপেন টু অল। সো এখন আপনি নিজে দেখতে পাচ্ছেন যে পরিমাণ কমেন্ট আছে, এই কমেন্ট যদি আমি পড়তে শুরু করি, মানে অন এয়ারে, অফ এয়ারে তো পড়ি, কিন্তু অন এয়ারে যদি পড়তে শুরু করি তাহলে বাকি কন্টেন্ট আর কিছু থাকবে না, শুধুমাত্র কমেন্ট পড়তে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট, আমি শুধুমাত্র আপনাদের কাছে কমেন্ট পড়তে পারি আর না পারি, ক্ষমা চাইতে পারি এই বিষয়ে।
আর দুই একটা কমেন্ট জাস্ট পড়িনি, আর অনেকগুলো কমেন্ট আসলে মানে আসতেই, মানে আসছেই। শুধু প্রিন্স আছেন আমাদের সাথে, লিখেছেন, হ্যালো ভাই, ফার্স্ট টাইম টেক্সট করলাম, মণিপুর থেকে শুনছি আমাদের সাথে। আরও সাজ রহমানের কমেন্ট পড়ে ফেলেছি, আশফিয়া চৌধুরীর কমেন্ট পড়ে ফেলেছি, যাই হোক, তো ভালোবাসা এবং শুভেচ্ছা বরিশাল থেকে
শুনছি। যারা ব্রাজিলের সাপোর্টার তাদের জন্য অনেক অনেক শুভকামনা।
কেন রাসেল ভাই, বেলজিয়ামের সাপোর্টারদের জন্য?
না না, বলবো আরেক আসছি। হ্যাঁ মানে প্রথমে ব্রাজিল দিয়ে শুরু করলাম, বড় টিম তো, তারপরে বেলজিয়ামও অনেক বড় টিম, তো বেলজিয়ামের যারা সাপোর্টার তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমরা চাই ভালো খেলা দেখতে, এবং ভালো খেলা যে টিম খেলবে সেই টিমের, সেই টিমকে সাপোর্ট করবেন সেটাই স্বাভাবিক, কিন্তু আক্রোশ থেকে না আর কি, যে আমি অমুক সাপোর্টার ছিলাম তাই
তমুক সাপোর্ট করবো,
তমুক সাপোর্ট এরকম না ব্যাপারটা আসলে। তো যাই হোক, আমার মনে হয় যে আচ্ছা, মানে আমি একটু জানতে চাই, আমি ইটালির সাপোর্টার ছিলেন কারা?
না এবার কিন্তু ইটালির সাপোর্টার আমার মনে হয় যে
সাপোর্ট করছে না, আমার মানে খুব খুব জানতে ইচ্ছা করে যারা ইটালির সাপোর্টার ছিলেন হল্যান্ডেরও তো, তাই না, যারা হল্যান্ড এবং ইটালির সাপোর্টার ছিলেন তারা আসলে এই বিশ্বকাপে কোন টিম সাপোর্ট করছেন খুব জানতে ইচ্ছা করে। আপনি চাইলে ফেসবুকে লিখতে পারেন, পরে আমরা পড়ে ফেলতে পারবো। তো যাই হোক,
কাউকে বলবো না যদি আপনি না চান,
ওই যে ফেসবুক তো সবার সবাই দেখতেই পাবে। সো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ কৃষি, অ্যান্ড আশা করছি যে শো এর বাকিটা সময় অনেক চমৎকার যাবে। উইশ ইউ অল দ্য বেস্ট। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবার আমার ভূত সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, আমি থাকছি সৃষ্টি। সৃষ্টি কোন গান শুনবো?
রাসেল ভাই, খুব রিসেন্টলি রজার ওয়াটার্স এর একটা গান রিলিজ পেয়েছিল, ওয়েট ফর হার, এই গানটা।
সো আমি এটা প্লে করে দিয়ে বিদায় হচ্ছি। টাটা।
জ্যামে বসে বিরক্ত হচ্ছেন? খাতা দিবেন না দিবেন না? কনফিউশন, কখন বাসায় যাবেন, কখন খেলা দেখবেন, টেনশন?
রবিতে নো টেনশন, রবি মাই স্পোর্টসে খেলা এখন প্রতিদিন মাত্র 2 টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে। খেলা দেখুন যে কোনো জায়গায়। বিস্তারিত জানতে robi.com.bb। রবি
আমি যে ঘটনা শেয়ার করবো ঘটনাটা আমার সাথে ঘটেনি, আমার এক ভাইয়ের সাথে ঘটেছে। যখন সালটা 2017, তখন সে পিএসসি পরীক্ষা শেষ করেছে। একদিন প্রতিদিনের মতোই সে রাতে ঘুমাইলো। ঘুম থেকে ওঠে সকালবেলা আমাদের একটি আশ্চর্য ঘটনা বললো। তো ঘটনাটা হলো, সে সন্ধ্যার দিকে স্কুলে, আমাদের এলাকার যে স্কুলটা, স্কুলে পাশ দিয়ে আসছিল। স্কুলের নামটা বললাম না, কারণ স্কুলটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে উন্নত স্কুল। স্কুলে পাশ দেওয়ার সময় সে একজন লোককে দেখতে পেল। লোকটাকে দেখার পর তার মনে কেমন যেন সন্দেহ হলো, সে লোকটার পিছু নিল। হঠাৎ সে লোকটার পায়ের দিকে তাকালো, দেখলো লোকটার পা নেই, তবুও লোকটা হেঁটে যাচ্ছে। এই দেখে তার মনে সন্দেহ সৃষ্টি হলো, সে লোকটা আরো কাছে যাওয়ার চেষ্টা করলো। হঠাৎ যখন সে লোকটার কাছে যায়, লোকটার মুখ দেখে সে ভয় পেল। ভয় পেল তার কারণ লোকটার মুখ কেমন জানি, আবার লোকটা সাদা পাঞ্জাবি পরে হেঁটে যাচ্ছে। এই দেখে সে ভয়ে পালাইলো। আশ্চর্যজনক কাহিনীটা হলো, সে যেদিকে পালায় লোকটা তার পিছু নিয়ে তার সামনে যায়। এই দেখে সে অজ্ঞান হয়ে যায়, যখনই তার ঘুম ভাঙে। ঘুম ভেঙে উঠে সে আমাদের ডাকার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাই অনেক চেষ্টার পরে তার আওয়াজ বেরোলো, হয়ে কাউকে কিছু না বলে সে ঘুমাই গেল। এবং সকালে উঠে আমাদের এই কাহিনীটা বললো, আমরা শুনলাম। শোনার পরে আমরা ভাবলাম এটা দিনের কাজ, এই ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। এরকম স্বপ্ন আরো 3-4 দিন তার স্বপ্ন এসেছে। সে অনেক ভয় পেয়েছিল, তাকে হুজুরকে দেখানোর পর তাবিজ দিল। তারপরে এখন রাসুল ভাই, এরকম ঘটনা তার সাথে আর ঘটেনি। কিন্তু এই ঘটনা, এই ঘটনার কথা সে কোনো ভোলেনি। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসুল ভাই এন্ড অল লিসেনার্স।
সত্যি এক স্বপ্নের উঠান, হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
আমরা কিন্তু এমনই, একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই বাংলালিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব, প্রতিদিন প্রতিটি আপনাকে।
Fresh music, served hot. Radio Futi on the spot.
একদম ঠিক বুঝতে পারছি হরর ক্লাব শুরু হয়ে গেছে, কিন্তু অনেক আগে আবার একদম প্রায় শেষের দিকে একটা দুই ত্রিশ মিনিট পুরো গুলোতে সময় একটু আগে আমরা শুনে আসলাম আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক, এবং আমার সাথে কিন্তু আছে আজকের হরর ক্লাবের দুজন। তবে তার আগে তাদের সাথে কথা আবার তাদের সাথে আরও কথা বলার আগে পড়ে নিচ্ছি মিল অফ দ্য উইক। তবে তাদের সাথে কাছ থেকে আজকে আমরা বেশ কয়েকটা হরর মানে কি বলা যায় একটা হরর গল্প আছে তাদের সাথে, এবং তাদের নিজেদের লাইফের মানে একটা ভিজিটের একটা এক্সপিরিয়েন্স আছে সেটাও শোনার চেষ্টা করবো। আর কিছুক্ষণ সময় আছে, এর ভিতরে সব কিছু হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি আজকের মেল অফ দ্য উইকে, যে স্টোরিটা সিলেক্টেড হয়েছে সেই স্টোরিটাতে। মেল অফ দ্য উইকে আজকে সিলেক্টেড স্টোরিটার নাম হচ্ছে একটা পিসি অবয়ব, হচ্ছে গল্পের নাম। গল্পটি পাঠিয়েছে আমাদেরকে বাংলাদেশ হরর ক্লাব, এবং গল্পটির লেখক লেখকের নাম তানজিনা তানিয়া। তো গল্পটা মানে আগে বলছি গল্প তো গল্পই, তো কিন্তু গল্পের ভেতরে যেটা হয় যে কিছু কিছু গল্পের গাঁথনি বা কিছু কিছু গল্পের যে প্ল্যাটফর্মটা থাকে সেটা খুব ইন্টারেস্টিং থাকে, বা গল্পের ফিনিশিংটা হয়তো খুব একটা ইন্টারেস্টিং হয়। তো এই ধরনের হয়তো সব গল্প একই রকম হয় না, বা ভালো খারাপের মানদণ্ড হয়তো একই রকম বা কাছাকাছি হয়তো থাকে না, কিন্তু সেই গল্পের সেই ক্রিয়েটিভিটির জায়গাটা বা কিছু কিছু জায়গায় ওই কিছু ইন্টারেস্টিং কিছু বিষয় চলে আসে সেটাকে গল্পের মানটাকে অনেক অন্যরকম কিছু একটা করে দেয়। তো আপনাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গল্প আশা করছি, আপনারা নিজেরা লিখে পাঠান, আপনারা নিজেরা কালেক্ট করে পাঠান, সেই গল্পগুলো আমাদের পাঠাতে পারেন bhutatan@radiofoodty.fm এই ঠিকানায় মেইল করে। তো এখন চলে যাচ্ছি আজকের মেল অফ দ্য উইকের স্টোরিতে। আয়নার সামনে দাঁড়াতেই আবারও আমার সামনে সেই পিসি অবয়বটা ভেসে উঠল। আমি ভয় চিৎকার করে উঠলাম। রাজপিত দৌড়ে এসে আমার বাহুর দু হাতে আঁকড়ে ধরে বলল, তোমাকে না কতদিন বলেছি যেহেতু আয়নার সামনে দাঁড়ালে তোমার সমস্যা হয়, তাহলে আমার আয়নার সামনে এভাবে দাঁড়াও কেন? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, কি যেন আমাকে জোর করে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, আমি শত চেষ্টা করেও আটকাতে পারি না, আয়নাটাকে আয়নাটা আমাকে ভীষণভাবে টানে। রাজপিত প্রচুর রেগে গিয়ে ড্রেসিং টেবিলে আয়নাটার গায়ে ফুলদানি দিয়ে সজোরে আঘাত করে ভেঙে ফেলল, সাথে সাথে ড্রেসিং টেবিল থেকে লাল তরল পদার্থ বের হতে থাকলো। আমি ভয়ে চিৎকার করে রাজপিতকে জড়িয়ে ধরলাম। রাজপিত চোখ মুখ শক্ত হয়ে গেছে ভয়ে, ড্রেসিং টেবিলের আয়না ভাঙলে সেখান থেকে রক্ত বের হতে পারে, সেটা রাজপি কেন আমরা কেউ কখনো কল্পনা করিনি। মুহূর্তে রক্তে আমাদের পুরো রুমের মেঝে ভরে গেল। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম রক্তটা নিজে নিজে একটা শব্দে পরিণত হচ্ছে, যেন একটা পরিপূর্ণ নাম। সে নামটা হচ্ছে নীরাজ। কিন্তু আমি তো নীরাজের কোনো ক্ষতি করিনি, উল্টো নীরাজই আমার ক্ষতি করেছিল। আমাকে মিথ্যা কথা বলে একটা ভয়ঙ্কর ভূতুরের বাড়িতে নিয়ে গিয়ে আমার জীবনটা বিপন্ন করে দিয়েছিল। ভাগ্য ভালো হওয়ায় আমি সেদিন সে বাড়ি থেকে ফিরে আসি। আমি আজও জানি না নীরাজ আসলেই মানুষ ছিল নাকি অন্য কিছু। সেই ঘটনার পরপরই আমরা পুরো পরিবার সেই শহর ছেড়ে চলে আসি। তবুও কেন নীরাজ আমার পিছু ছাড়ছে না? আমি যখন একা থাকি তখন মনে হয় কেউ আমার পাশে বসে আছে। একা হাঁটলে মনে হয় কেউ আমার পিছু পিছু হেঁটে আসছে, আমাকে অনুসরণ করছে। আমি প্রচন্ড ভয় পাই তখন, প্রচন্ড। আয়নার সামনে দাঁড়ালেই একটা জঘন্য পিসি মুখ দেখতে পাই আমি, সেই ভয়ঙ্কর পিসি মুখটি। এই কি তাহলে নীরাজ? না, আমি আর পারছি না। আমি আজ সবকিছু বলে দেবো রাত্রিকে, কিছুই গোপন করব না। তাতে করে আমার সংসার টিকুক আর না টিকুক, এমন ভয়ঙ্কর জীবন আমি আর নিতে পারছি না। এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি। সব ঘটনা বলার জন্য রাজবীকে নিয়ে নীরবে বসলাম আর বলতে থাকলাম আমার জীবনের লোমহর্ষক একদিনের কথা। নীরাজের ছেলেটা একেবারে অন্যরকম ছিল। মানুষজনের সাথে খুব কম মিশত। ক্লাসে এসে সবার পেছনে সিটে বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না। ওর সাথেও কেউ তেমন কথা বলতো না। ওকে ভীষণ একাকি মনে হয় বলেই ওর প্রতি আমার কেমন যেন মায়ার জন্ম নিল। আমি আস্তে আস্তে ওর সাথে মিশতে শুরু করলাম। একটা সময় বুঝতে পারলাম নীরাজও আমার সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। অচিরেই আমাদের বন্ধুত্ব জমে গেল। নীরাজ একদিন হঠাৎ করে ওর বোনকে পড়াবার প্রস্তাব দিয়ে বসল। আমি কোনোদিন কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। নীরাজের দেয়া ঠিকানা অনুযায়ী প্রথম দিন পড়াতে গিয়ে বিশাল অবাক হলাম। রাজপ্রাসাদের মতো বাড়ি নীরাজদের। বাড়ির প্রতিটি দেয়াল যেন মণি মুক্ত খচিত, পুরো বাড়ি চকচক করছে। আমি দরজায় কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, দরজায় আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। দরজায় যখন কেউ নেই তাহলে দরজা খুলে দিল কে? এই প্রশ্নটা আমার মনকে উলট পালট করে দিল। আমি কেমন যেন ভয়ে ঘাবড়ে গেলাম। আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না সেটা স্থির করার আগে একটা অলৌকিক শক্তি সজোরে আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দিল। আমি বাইরের ভেতরে ফ্লোরে হুমড়ি খেয়ে পড়লাম। আমি দরজার দিকে তাকাতে তাকাতেই দরজা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। আমার শির দাঁড়াতে তখন ভয়ের স্রোত দর দর করে নামছে। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না। নিজেকে শক্ত করে আস্তে আস্তে তোতলাতে তোতলাতে কয়েকবার ডাকলাম, নীরাজ। নীরাজের কোনো শব্দ পেলাম না। আমি আস্তে করে উঠে দাঁড়ালাম। কি করব বুঝতে পারছিলাম না। পুরো বাড়ির জনমানব শূন্য মনে হচ্ছে। এত বড় বাড়িতে কেউ নেই সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। বাড়ি তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িতে কেউ না থাকলে তো বাড়ি এত সতেজ থাকার কথা না। আমি যেহেতু এই বাড়িতে বন্দী হয়ে গেছি, তাই নিজের মনকে নিজে সান্ত্বনা দিয়ে কিছুটা সাহস জুগিয়ে বাড়িটার সিঁড়ি পেয়ে উপরের তলা উঠলাম। অর্ধেক সিঁড়ি পর্যন্ত উঠতেই বিদ্যুৎ চলে গেল, সবকিছু অন্ধকার হয়ে গেল। এই অন্ধকারকে স্বাভাবিক অন্ধকারের চেয়ে গাঢ় মনে হলো আমার কাছে, নিকষ কালো অন্ধকারের চেয়ে বেশি কিছু যেন। আমি আমার হাতে থাকা মোবাইলে ফ্ল্যাশ লাইট চালালাম। ফ্ল্যাশ চালাতেই দেখি আমার সামনের সিঁড়িতে কালো গাউন পরা একজন শুয়ে আছে। একটু আগেও সিঁড়িতে কেউ ছিল না, তাহলে এখন হুট করে এই লোকটা কোত্থেকে আসলো? আমি ভয়ে চড়সড় হয়ে গেলাম। মূল দরজা যে বন্ধ আছে সেটা বেমালুম ভুলে গেলাম। দরজার দিকে সজোরে দৌড় দিলাম, কিন্তু পেছন থেকে একটা শক্ত হাত আমার পা আঁকড়ে ধরল। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। এবার আমি গায়ে চিৎকার করার শক্তি অনুভব করলাম আর কলা ফাটিয়ে চিৎকার করলাম। পেছন থেকে তাকিয়ে দেখি সিঁড়িতে শুয়ে থাকা লোকটার একটা হাত আমার পাটা ধরে আছে। আমি গায়ের জোরে লোকটির হাত আমার পা থেকে ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু না, আমি পারলাম না। লোকটিকে দেখে মৃত বলে মনে হচ্ছে। তাহলে সে কি করে আমার পা আঁকড়ে ধরে রাখতে পারে? ভয়ে আমার কলিজা কেঁপে উঠেছে। ভয়ে দর দর করে ঘামছি। আমি নীরাজকে চিৎকার করে ডাকছি, কিন্তু আমার গলার স্বর প্রতিধ্বনিত হয়ে আবার আমার কানেই ফিরে এলো। কোথাও কারো কোনো সাড়া পেলাম না। হঠাৎ আমি অনুভব করলাম সিঁড়িতে পড়ে যাওয়ার কারণে আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আমি হাত দিয়ে ঠোঁটে রক্ত মুছে নিলাম। তারপর আবার আমার পা থেকে ওই ব্যক্তির হাত ছাড়াতে চেষ্টা করলাম। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আমার হাতে লেগে থাকা রক্ত ওই লোকটার হাতে লাগার সাথে সাথে পুরো বডি কাঁপতে শুরু করলো। বিদ্যুৎ এসে যাচ্ছে, ঘরের লাইটগুলো এক নাগারে চলছে আর নিচ্ছে, পুরো বাড়ি থরথর করে কাঁপছে, বাড়ির সব জিনিসপত্র উলট পালট ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে হঠাৎ করেই বাড়ির ভেতর যেন কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে। প্রচন্ড দমকা বাতাস, কোনো বাড়ির ভেতর এমন দমকা বাতাস হইতে পারে আমার জানা ছিল না। আমি আমার ভয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছলাম যখন পুরোপুরি বিদ্যুৎ চলে এলো। সিঁড়িতে শুয়ে থাকা লোকটি দাঁড়িয়ে আছে, তার পরনে কালো গাউন, মাথার চুল ফ্লোর অব্দি লম্বা, তার হাতগুলো প্রায় ফ্লোর ছুঁছুঁই, নখগুলো এক একটা এক ফুট লম্বা। লোকটির চোখ নেই, চোখের জায়গা দুটোতে দুটো আগুনের বলের ন্যায় কিছু বসানো। লোকটির দাঁতের রং লাল, একেবারে রক্তের মতো লাল, দাঁতগুলো আধা হাত লম্বা লম্বা, মুখের গরম কেমন বিশ্রী। লোকটা একটু আগে শুয়ে থাকার সময়ও তাকে এতটা ভয়ঙ্কর লাগছিল না যতটা এখন লাগছে। আমার পুরো শরীর ঘেমে ভিজে গেছে, ভয়ে আমার চোখ মুখ লাল হয়ে গেছে, আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না। বুকের থুকপুকানি ক্রমশ বাড়ছে, আরো বাড়ছে। লোকটি হা হা করে হাসছে। এটাই কি নীরাজ? হয়তো বা নীরাজ, না হলে ওর বাড়িতে আর কে থাকবে? লোকটার রক্তাক্ত তাদের বিশ্রী হাসির চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। লোকটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে আমি একটু একটু করে মারা যাচ্ছি। আমি গুটি গুটি পায়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে যাচ্ছি। আমি যতই পিছিয়ে যাচ্ছি লোকটা ততই তার হাসির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। আমি পিছাতে পিছাতে দরজায় ঠেকে গেলাম। লোকটা এক পা নড়ল না। আমার চোখের সামনে তার হাত লম্বা হতেই থাকলো এবং হতেই থাকলো। এক সময় লোকটির হাত এসে আমার টান বাহুতে চেপে বসল। তারপর আমার আর কিছুই মনে নেই, অজ্ঞান হয়ে গেলাম। দুই দিন পর আমার জ্ঞান ফিরল। দেখতে পেলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে। মা বলল আমাকে নাকি আমাদের বাসার ছাদে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায়। আমি কাউকে সেই বিভৎস ঘটনার কথা বললাম না, কেবল বাবাকে বললাম এই শহর ছেড়ে চলে যেতে। বাবা আমার সাথে কথা পেঁচালেন না, আমার কথা রাখলেন। কিন্তু নীরাজ আমার কিছু ছেড়েনি। আমাদের সবসময় ভয় দেখাতো, মাঝে মাঝে স্বপ্নে আগের শহরে ফিরে যেতে বলতো। আমি চিৎকার করে উঠতাম ঘুম থেকে। আমার এই অবস্থা দেখে বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেয়, কিন্তু তবুও সমস্যা থেকেই যায়। আমার সব কথা শুনে রাজভী আমাকে এক সাধু বাবার কাছে নিয়ে যায়। সাধু বাবার তাবিজ দেয় আমার কাছে নীরাজ আর খেঁচতে পারে না। কিন্তু আমার জীবনে আবার ভয় নেমে এলো আমার ছেলের জন্মের দিন। আমার ছেলেকে সবাই মেরে ফেলতে চাইছে, আমাকে ছেলের চেহারা পর্যন্ত দেখতে দিতে চাইছে না। আমার ছেলের হাত পা নখ দাঁত সব কিছুই নাকি অস্বাভাবিক লম্বা, আর ছেলের দাঁতের রঙও নাকি লাল, চোখ নাকি আগুনের অবরব। আমি রাশভিকে দেখে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বললাম, কি কি হলো আমাদের জীবনে, আমাদের ছেলেটা কেন এমন হলো? রাশভি আমার হাত চেপে ধরে বলল, ছেলে বাবার মতো হবে না তো কার মতো হবে? রাশভির কথা শুনে আমি আঁতকে উঠলাম, কি বলছে এসব? সাথে সাথে দেখলাম আমার চোখের সামনে রাশভির চেহারা পাল্টে যাচ্ছে, ওর দাঁত লম্বা হয়ে রক্ত তর্ণ ধারণ করছে, হাত পা চুল সব লম্বা হয়ে যাচ্ছে, ওর চোখ দুটো আগুনের বলের মতো হয়ে যাচ্ছে। আমার কৌতূহলী চোখ দুটো বড় বড় হয়ে রাশভির পরিবর্তিত হওয়ার চেহারার দিকে তাকিয়ে আছে। মেল অফ দ্য উইক এ শুনলাম তানজিনা তানিয়ার লেখা গল্প, বাংলাদেশ হরর ক্লাব পাঠানো মেয়েদের। এই গল্পটির নাম ছিল একটা বিশ্চি অবরব। তো এই ছিল আমাদের আজকের এখন পর্যন্ত জমানো জমি রাখা সব গল্প। তবে আমাদের সাথে আছে আজকে হরর ক্লাব সাজেদ এবং নজরুল। তো সাজেদ এবং নজরুল, যেটা এখন মানে আমরা তো মেল অফ দ্য উইকের স্টোরিটা পড়ে ফেললাম, তো আপনাদের কাছ থেকে আমি নজরুলের সাথে কথা ছিল যখন অফ এয়ারে, আর সেন্ট মার্টিনসে ঘুরতে গিয়েছিলেন একবার, তো ঘুরতে গিয়ে কিছু এক্সপেরিয়েন্স আপনারা শেয়ার করতে চেয়েছিলেন, একটু যদি লিসনারদের সাথে শেয়ার করেন।
থ্যাংক ইউ। আমি নজরুল। ঘটনাটা রিসেন্ট আমার সাথে ঘটছে, যেটা আমরা ফ্রেন্ডরা,
আপনারা শুনেছিলেন যে সেন্ট মার্টিনে বেশ কিছু জায়গা আছে যেগুলো হন্টেড, তো সেগুলো আপনারা ঘুরতে যান?
হ্যাঁ, আমরা ঘুরতে যাই।
আপনারা কি এর আগে এরকম হন্টেড জায়গা ঘুরেছেন নাকি?
হন্টেড একটা প্লেস দেখার পর সেটা মনে হচ্ছে যে অনেক সুন্দর আমার কাছে লাগছে, সেটা হচ্ছে সেন্ট মার্টিনের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তাই একটু বেশি কিউরিয়াসিটি জায়গায় যে প্লেসটা আসলে অনেক সুন্দর আমরা দেখতে যাই। আমরা তারপর গেলাম ওই জায়গায়। যাওয়ার পর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে টোটাল যে কটেজটা ছিল ফ্রন্ট সাইডে টোটাল লক, ভিতরে উপরে কোনো জায়গায় আমরা কোনো মানুষকে দেখতে পেলাম না, মানে তারপর আশেপাশে কাউকে দেখতে পেলাম না। তারপর জিনিসটা মানে কিউরিয়াসিটিটা আরো বেড়ে যায় যে এত সুন্দর একটা প্লেস।
কোন সময়টাতে আপনারা গিয়েছিলেন?
আমরা ঠিক খোঁজাখুঁজি করছিলাম যে কাউকে পাচ্ছি কিনা, আমরা ওটার পাশে গেছিলাম, যাওয়ার পর দেখি যে না ওখানে কাউকে পাচ্ছি না। হঠাৎ করে একটা ঝুঁক চোখে পড়ে, সেটার পাশে একটা ছোট ঘর পাই, আর ওই ঘরের পাশে একটা মহিলা পাই, সে কাজ করতেছিল। তো আমরা যাই ওনার কাছে যে আসলে কি মানে এত সুন্দর একটা কটেজ, এটাতে কেন লক, কেউ কেন নাই? উনি আমাদেরকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কথা বলে নেই প্রথমে, তারপর আমরা মানে আবারও জিজ্ঞেস করি যে কেন না এরকম। তারপর উনি বললো যেটা যে না এটা অনেকদিন যাবৎ অফ আছে, এটাতে আসলে কেউ আসে না, মানে উনি আমাদেরকে ক্লিয়ার করে কিছু বলে নেই। হ্যাঁ, আমরা ফ্রেন্ডরা আসলে বলতেছিলাম মজা করে যে না জায়গাটা অনেক সুন্দর, আমরা নেক্সট টাইম আসার সময় আমরা ওইটা ধরবো, মানে একটা অ্যাডভেঞ্চার হবে। হ্যাঁ, আমরা আমাদের কটেজে ফিরে আসি। আসার পর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা রেস্ট নেই, তারপর আমরা বিচে টিচে যাই, ঘোরাঘুরি করে আবার সন্ধ্যায় ফিরি। তারপর আমরা এক সময় রাতে ডিনার টিনার করে আবার বিচে যাই। ওই দিন ছিল আমাদের লাস্ট ডে, আমরা পরদিন সকালে ব্যাক করার প্ল্যান ছিল। তো আমরা যাই রাতে বিচে যাই, আমরা কন্টিনিউস আড্ডা দিতেছি, যেহেতু লাস্ট ডে আমরা সবাই যাচ্ছি আজকে অনেক বেশি আড্ডা দিই। তো আমরা এক সময় আড্ডা দিতে 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 আমরা আসলে টাইমটাও ভুলে যাই, সম্ভবত এক সময় মনে হচ্ছে রাত 12টা বাজে ওই টাইমে। আস্তে আস্তে বিচে যারা ছিল সবাই চলে যাচ্ছে, বাট আমরা সেম জায়গাতে বসে আছি। আমাদের আমরা যে প্লেসটাতে বসেছিলাম ওইগুলো বেঞ্চ বলে, ওইগুলো ভাড়া নিতে হয়। তো একটা সময় রাত 1:30 বাজে, ওই টাইমে যে ভাড়া দেয় দোকানদার উনি আসছে যে মামা আমি তো চলে যাব, আপনারা কি থাকবেন? হ্যাঁ আমরা থাকবো। আচ্ছা মামা, তাহলে আমি আমাদের ফোনগুলো নিয়ে যাই, আপনার খাটে বসে থাকবেন। আমরা ওকে, নো প্রবলেম, আমরা বসেছিলাম তারপর রাত 2:00 বাজার সাথে সাথে আমরা 6 ফ্রেন্ড ছিলাম, 6 জন আমরা বসে গল্প করতেছিলাম, গান দিচ্ছিলাম, আড্ডা করতেছিলাম। হঠাৎ করে একটা পিচ্ছি বাচ্চা যেটা আমাদের আশেপাশে ঘুর ঘুর করতেছিল, সেটা আমিও দেখছি, বাট আমি ওইরকম ভাবে নোটিস করে নেব, বাট আমার একটা ফ্রেন্ড মানে নিজের সে নোটিস করছে বিষয়টা, এ বলতেছে সবাই চলে গেছে, এই বাচ্চা কি বাচ্চা ঘুরতেছে এত রাতে একা একা। তা আমরা কথাটা তেমন বেশি একটা আমলে নিই না, আমরা আমাদের মতো মজা করতেছি। সেম আধা ঘন্টা পর আবার সেম কাহিনী, যে আমার ফ্রেন্ড বারবার বলতেছে যে আমার তোর জুতা কোথায়, তোর জুতা নিয়ে গেছে, আমার জুতা খেয়ে নিবি, জুতা তো সেম জায়গায় না, আমার তো সবাই সন্দেহ লাগতেছে কে যেন ঘুরতেছে আশেপাশে। বাট আমরা আসলে বিষয়টা তেমন ভাবে নিই নি, সবাই মজা টজা করতেছিলাম। আর অ্যাটলিস্ট আমরা মজা টজা করে তিনটা বাজে রাত ওই টাইম আমরা ডিসিশন নিই যে না অনেক ইচ্ছা আমরা এবার চলে যাই, না কটেজে চলে যাই, ভালো লাগতেছে না তেমন একটা। তো আমরা সবাই ব্যাক করার ইয়ে নেই, সিদ্ধান্ত নেই, আমরা 10 মিনিট পর ব্যাক করি, 3:20 হবে মেবি ওই টাইমে। আমরা আস্তে আস্তে আমাদের ওই বিচ থেকে আমাদের কটেজ প্রায় 15 মিনিটের রাস্তা, আমরা 3:00 আসি। ওই টাইমে আমাদের আশেপাশে যে কটেজগুলো ছিল সবগুলোই একদম মানে টোটাল নীরব হয়ে গেছে, একমাত্র কেয়ারটেকার ছাড়া কেউ ছিল না। তো আমরা ঢুকি, আর বলে নেই আমাদের কটেজটা ছিল 4টা রুমের, আমরা 2টা রুম নেই, 3 আমরা 6 ফ্রেন্ড ছিলাম, 2টা রুম নেই। তারপর কটেজে যাওয়ার পর আমার এক ফ্রেন্ড একটু টায়ার্ড হয়ে যায়, রনি, সে একা এক রুমে যে শুয়ে যায়, বললো যে আমি ঘুমাই তোর আড্ডাতে, বাকি 5 জন আমার রুমে চলে আসছে আর কি। তো আমরা আড্ডা দিতেছি, হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলতেছে আমার একটা ফ্রেন্ডকে যে ওই পাশের রুমে আমি একটা প্যাকেট সিগারেটের প্যাকেট রেখে আসছি, সেটা তুমি নিয়ে আসো। আনতে গেল, আমরা আড্ডা দিচ্ছি, সে আনতে যাওয়ার সাথে সাথেই 2 সেকেন্ড অর 3 সেকেন্ডের মধ্যে আমার যে ফ্রেন্ড শুয়েছিল রনি অনেক জোরে লাউডলি চিল্লাচ্ছে যে আমাকে বাঁচাও, কি সে মেরো না আমাকে, কি সে এই সে অনেক জোরে শট করতেছে, মানে সে আত্মনাদ করতেছে, তারা কি মারতেছে। আর দেয়ালের মধ্যে অনেক জোরে সাউন্ড হচ্ছে, যেটা লাতি ওর ঘষে দিচ্ছে অনেক জোরে সাউন্ডে, বিকট সাউন্ডে আমরা মানে ভয় পেয়ে যাই, সবাই ভয় পেয়ে যাই, 5 জনে দাঁড়ায় যাই। আমরা 2-3 সেকেন্ড দাঁড়াইছিলাম ওই জায়গায়, কিছু বুঝতেছিলাম না কি হয়েছে। তারপর আমরা চিন্তা হঠাৎ করে মাথায় আসলো যে আমার ফ্রেন্ডকে হয়তো আমার মেরে ফেলতেছে। তো আমরা সাথে সাথে সবাই লাইট নিয়ে বের হয়ে যাই, আমাদের কটেজের পাশের রুমে একটা আঙ্কেল ছিল, উনি ফ্যামিলি নিয়ে ছিল, আমি দেখি উনিও বের হয়ে যায় লাইট নিয়ে। বের হওয়ার সাথে সাথে আমরা ওই রুমে চলে আসি, রুমে চলে আসার সাথে সাথে দেখি আমার ওই রুমের দরজাটা খোলা ছিল, আমার ফ্রেন্ড যাকে সিগারেটের প্যাকেট আনতে পাঠানো হয়েছিল সে রুমের সামনে একদম দাঁড়ানো সিগারেটের প্যাকেট হাতে নিয়ে। ওকে আমরা ধাক্কা দিয়ে রুমে ঢুকি, লাইট আমরা জ্বালায় দেখি যে আমার ফ্রেন্ড সে ঘুমাচ্ছে, মানে আমাদের একদিন বুঝে সে জাগছে ঘুম থেকে,
সে এতক্ষণ যে আওয়াজটা হলো সে কোনো কিছুই আসলে সে কিছু জানে
না, জানে না। সে বলতেছে কি হয়েছে, আমি বললাম তুই তো চিল্লাচ্ছিস, তোকে কে মারতেছে? সে বলে যে না আমাকে তো কেউ মারেনি, চিল্লাচ্ছে ওর কথা শুনে আমরা আর কিছু শুনি নাই।
ওই রুমে যে আরেকটা যে ফ্রেন্ড ছিল সেও কিছু জানে না,
সে দাঁড়ায় আছে স্ট্যান্ড বাই যে জায়গায় দাঁড়ানো ছিল রুমের
শব্দগুলো শুনেছিল
আমি বলতেছি। তারপর আমরা সাথে সাথে সার্চ করা শুরু করলাম যে কি কি ছিল, পাশের এক আঙ্কেল বেরিয়েছে কেন, কি এত সাউন্ড, কে মারছে কাকে, উনিও বের হয়েছে। আমরা সাথে সাথে খুঁজতেছি, আমরা কোনো রকম অস্তিত্ব পাই নাই, কারো কোনো সাউন্ড পাই নাই, কিচ্ছু পাই নাই। তারপর আমি আমার ফ্রেন্ড উঠছে, আমি ওই যাকে পাঠাইছিলাম রুমে অত দাঁড়ায় আছে, বললাম নাইম কি হয়েছে, যে শব্দ কিসের, উনি এত চিল্লাইছে কেন, কি হয়েছে সমস্যা। আশ্চর্যজনক ভাবে সে বলে যে না সে তো চিল্লাই নাই, আমি তো কিছু শুনি নাই। মানে আমরা অনেকটু দূরে থেকে একটা পাশের রুম থেকে আমরা সবাই চলে আসছি, মানে একটা অপোজিট একটা রুম থেকে আমার এক আঙ্কেল চলে আসছে ভয়ে,
আসলে যাকে যার শব্দ শোনা যাচ্ছিল সে এটা কিছুই জানে না,
সেও জানে না, আর যাকে ওই রুমে পাঠানো হয়েছিল সেও কিছু জানে না।
অদ্ভুত, আসলে খুবই অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স। তো তার এরকম এই হরর ক্লাবের কাছ থেকে যেহেতু আপনিও এখন এই হরর ক্লাবের একজন মেম্বার, খুব আমরা কিন্তু আপনার এরপর কোথাও এরকম ঘুরতে গেলে বা কোনো হন্টেড জায়গা অনেকগুলো গল্প থেকে যায়, তো সেই গল্পগুলো আমরা শুনতে চাইবো আপনাদের কাছে। তো আজকে হ্যাঁ বলো।
তারপর হচ্ছে তারপর তো কিছু আমরা টের পাই নাই, ফ্রেন্ড বলতেছে আমি কিছু চিল্লাই না। তারপর বয় আমরা সবাই আমার রুমে চলে আসছে, ওই রুমটা আমরা লক করে চলে আসছি। আসার পর আমরা তো অনেক ভয় পাচ্ছি, তো যার সাথে ঘটনাটা হয়ে গেছে সে 2-3 মিনিট চুপ ছিল, অনেক ভয় পেয়ে গেছে সেও। থাকার পর সে হঠাৎ করে বলতেছে যে আচ্ছা ভয় পায় না, আসলে আমি জানি না আমার সাথে হয়েছে কিনা এরকম, কিন্তু যাই হয়েছে মেবি আমার সাথে হয়েছে, কারণ আমার সাথে ওরকম একটা প্রবলেম ছিল ছোটকাল থেকে। আমি যেটা জানি আসছি আমার বাসায়, আমি ছোটকালে অনেক আমি ডিস্টার্ব, ওইসব বিষয়ে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতো, যেটা আজকে 4-5 বছর যাবৎ আমি এটা আর ফিল করি না। আমি অনেক ডিস্টার্ব ছিলাম।
ওকে, তার মানে তার কিছু হয়তো প্রবলেম ছিল আগে থেকে। তো সেজন্য আমার মনে হয় যে সেটা একদম শুরু থেকে আমরা সবসময় বলেছি, এই ধরনের কোন সমস্যা দেখা দিলে বা অনুভূত হলেই চিকিৎসকের পরামর্শ নিন। ওকে, সো সাজেদ, সাজেদ একটা কালেক্টেড স্টোরি আছে সাজেদের, এবং সাজেদের গ্রামের গল্প এটা, তাই না? আমরা খুব ছোট্ট করে সেই গল্পটা সুন্দর সুন্দর আজকে বিদায় নেব।
গল্পটা অনেক বড় ভাই দিয়ে শোনা, গল্পটা হলো গ্রামের। তো গ্রামে মিললে হলো বেসিক্যালি 9-10টা মানে অনেক রাত। তো আমার বড় ভাই খালার বাসা থেকে মামার বাসায় মানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল আর কি, তখন প্রায় 9টা বেজে যায়। তো গ্রাম অঞ্চল 9টা বাজে মানে অনেক রাত। তো এখানে কোনো অটো পাচ্ছিল না, তো বড় ভাই হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সামনে দেখা যায় হাতের ডান পাশে ওখানে অনেক বিল আছে, পরে হাতের ডান পাশে একটা কবরস্থান পায়। তো হঠাৎ করে দেখে উনি ভয় পাচ্ছিলেন, তো ভয় পাওয়ার পরে উনি কি করলেন, উনি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, তো উনি একটা সিগারেট ধরালেন। তো পরে উনি সামনে আগাচ্ছেন, দেখে পরে সামনে আগানোর পর দেখে যে কেউ কেউ একজন ওনার বাঁ পাশ থেকে উঠে সামনে সামনে হাঁটতেছে। তো উনি হঠাৎ করে ওনাকে দেখে ভয় পেয়ে যায়। তো উনি প্রায় 5-8 ডিস্টেন্সে উনি হাঁটতেছে, বাট উনি চাইতেছে যে ওই লোকটার পাস করার জন্য, বাট উনি যত জোরে হাঁটতেছে কিন্তু ওনাকে পাস করতে পারতেছে না, প্রায় ডিস্টেন্সটা সেম হয়ে যাচ্ছে। তো উনি ওটা দেখে ভয় পেয়ে যায়। তো উনি মনে মনে সুরাকান পড়তে থাকে, সামনে একটা বাজার আছে, তো উনি চিন্তা করলো যে ওই বাজারে গেলে হয়তো হয়তো আমি একটু সাহস পাবো। তো দেখা যায় কি ওই বাজার আসার আগেই ওই লোকটা সাইড কেটে যায় আর কি, অন্য আশেপাশে এক জায়গায় ঢুকে যায়। তো তারপর উনি কি করে ওখানে বাজারে চা খেয়ে তারপর ওখানে একটা নৌকা পায়। ওনার মামার বাসায় যাওয়ার একটা ওয়ে আছে, যে রাস্তাও আছে, যেখানে রাস্তা দিয়ে গেলে অনেক লেট হবে। তো উনি নৌকা ওয়ে ধরলেন, যেহেতু নৌকা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হবে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে। তারপর উনি নৌকাতে উঠলেন, সব স্বাভাবিক ছিল। কিন্তু হঠাৎ করে যখন উনি খেতে মাঝখান পর্যন্ত যায়, তারপর দেখা যায় যে একটা অন্ধকার বা গুমোট একটা ওয়েদার সৃষ্টি হয়। এমনকি হঠাৎ করে দেখে যে মাঝিটা নাই। তো ওই সিচুয়েশনটা আসলে উনি আসলে মানে তখন ওই সিচুয়েশনটা আসলে উনি হ্যান্ডেল করতে পারেনি, উনি সেন্সলেস হয়ে যায় আর কি। তারপর উনি ওনার বাসায় ওনাকে আবিষ্কার করেন, এবং ওনার ফ্যামিলি থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছিল 2-3 ঘন্টা যাবত, বাট কোনো ওনার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছিল না। ঠিক আছে, এইটাই ছিল মেনলি ঘটনা।
ওকে, তো সাজিদের কাছে আরো কিছু গল্প আছে যেগুলো হয়তো আমরা নেক্সট এপিসোডগুলোতে যখন আবার এই হরর ক্লাব আসবে তখন শুনতে পারবো। তো একদম সময় শেষ, 1:57 এই মুহূর্তে স্টুডিও করতে সময়, আর কোনো কথা নয়, আমরা বিদায় নিচ্ছি আজকের হরর ক্লাব থেকে। আপনার বাকি দিনগুলো অনেক ভালো কাটুক, সবসময় আপনার অনেক ভালো কাটুক। আমরা এখন যেটা করব, আমরা এখন একটা গান শুনতে শুনতে একদম বিদায় নিয়ে নিব, এবং এই গানটা আমার খুব প্রিয় একটা গান। এই গানটা বব ডিলানের গান, হ্যাঁ, মিস্টার চ্যাম্বারলেন প্লে সং ফর মি। তো এই গানটার আবার সেই মানে যখন রিলিজ পায় ঠিক সেই সময়টাতে দ্য বার্ডস নামে একটা ব্যান্ড ছিল, তারাও এই গানটা তাদের অ্যালবামে রিলিজ দেয় এবং অবশ্যই বব ডিলানের অনুমতি ক্রমে। তো আমরা এই মুহূর্তে শুনবো সেই গান, মানে দ্য বার্ডস এর মিস্টার চ্যাম্বারলেন এর তাদের ভার্সনটা। তো গান শুনতে শুনতে বিদায় নিব আজকের মতো হরর ক্লাব থেকে। আশা করি আপনার সামনের দিনগুলো সবসময় অনেক ভালো কাটবে। গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি, টাটা।
Exclusively on FusionBD.com.